Royal Tiger Drink presents Jaha Bolibo, Shobto Bolibo. Recharge yourself. Bhul Shuddho Miliyei Manush. Apni jokhon bhul koren, apnar bibek tokhon ghumiye thake. Jodi keu na jane, to bibek jane apni koto boro bhul korechen. Poribar, samaj, rashtro আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান, বিবেকের আদালতে সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন, কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব।
শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিবতে। আমি আরজে কিবরিয়া এই মুহূর্তে আপনার সঙ্গী এবং আপনারা শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। শুরুতেই আমরা জেনে নেব আজকে যাহা বলিব সত্য বলিবর মঞ্চে কে রয়েছে। আমরা প্রথমেই জানব মঞ্জুর কাছ থেকে। সাউন্ড এডিটর মঞ্জু আমাদেরকে জানিয়ে দেবে কে রয়েছে আজকে যাহা বলিব সত্য বলিবর মঞ্চে।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ।
ধন্যবাদ কিবরিয়া। সত্য বলার মঞ্চে আমাদের আজকের অতিথি কাঞ্চন। 25 বছর বয়সী কাঞ্চন এসেছেন ময়মনসিংহ থেকে। কাঞ্চনরা 4 বোন 2 ভাই, এর মধ্যে সবকিছু শেয়ার করেন ছোট বোনের সাথে এবং ছোট বোনকে তিনি অনেক বেশি ভালোবাসেন। একসময় স্বপ্ন দেখতেন দেশের বাইরে যাওয়া, আর এখন স্বপ্ন দেখেন ছোটখাটো একটি ব্যবসা করবেন। ক্রিকেট তার প্রিয় খেলা, আর প্রিয় খেলোয়াড় হলেন সাকিব আল হাসান, মুস্তাফিজ আর মাশরাফি বিন মর্তুজা। আর 10 জন বাঙালির মতো তার প্রিয় খাবার ডাল ভাত। কাজে কর্মে সবসময় মানুষকে সাহায্য করার চেষ্টা করেন, মানুষের ক্ষতি হোক এমন কিছু থেকে সবসময় দূরে থাকেন। এত কিছুর পরেও কাঞ্চন আজ কি বলতে এসেছেন তা শুনতে চলুন আরজে কিবরিয়ার কাছে।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ।
কাঞ্চন রয়েছে আজকে প্রিয় শ্রোতা রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব মঞ্চে। লাখো জনতার মুখোমুখি হবে সে, ময়মনসিংহ থেকে সে আমাদের এই যাহা বলিব সত্য বলিবতে এসছে। কাঞ্চন, প্রথমেই আপনাকে ধন্যবাদ দিব যে আপনার শরীরের এরকম একটা অবস্থা আমি দেখতে পাচ্ছি যে পুরো শরীরটা এক অর্থে এক ধরনের ব্যান্ডেজ করা, এবং আমরা জানি যে আপনার শরীরে একটা মারাত্মক অসুখ হয়েছে। এই অবস্থায়ও আজকে আপনি লাখো মানুষের সামনে এতক্ষণ জার্নি করে, প্রায় সারাদিন জার্নি করে আজকে আপনি লাখ লাখ মানুষের সামনে যাহা বলিব সত্য বলিবতে নিজের জীবনের ভুল কিংবা অপরাধ আমরা যাই বলি না কেন আজকে এখানে কনফেস করতে এসেছেন। আপনার এই বিবেকটি কে জাগিয়েছে?
আসলে মূল কথা হচ্ছে আপনাদের এই রেডিও থেকেই আমার বিবেকটি জাগছে। আমি এফএম শুনি অনেকদিন আগে থেকে শুনি, কিন্তু অনেকদিন আগেই বলতাম কিন্তু বলার সুযোগ পাই নাই, এবং কি আগে এত কিছু বুঝি নাই, শুনতে শুনতে বুঝতেছি। তখন ওইখান থেকে আমার বিবেকটি জাগছে যে আমিও আমার মনের যে বেদনা কিংবা মনের যে একটা আবেগ এগুলা বলবো, যে আমি যে ভুল করছি আমার মতন এই ভুল যাতে আর কেউ না করে।
ওকে, প্রিয় শ্রোতা, আমরা দেখলাম যে এই অনুষ্ঠানটি স্বয়ং কাঞ্চনের বিবেকবোধকে জাগিয়ে দিয়েছে। কি সেই ভুল, কি সেই অপরাধ, সেটা আমরা অবশ্যই আপনাদের সামনে তুলে ধরব। আরো একজন কাঞ্চন আজকে এখানে অপরাধীর কাতারে দাঁড়াবে, এই অর্থে যে তার মতো করে ভুল কিংবা অপরাধ
যেন আপনার জীবনে না ঘটে। 151তম পর্ব থেকে সবাইকে আরো একবার স্বাগত। অনুষ্ঠানের শুরুতেই কনফার্ম করছি, এবারও থাকছে SMS পোল এবং ডক্টর তাজুল ইসলাম, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর, যিনি আমাদের সঙ্গে বরাবরের মতোই থাকবেন। আপনাকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই আমাদের এই অনুষ্ঠানটিকে একেবারে শুরু থেকে এখন পর্যন্ত আপনার যে মূল্যবান কাউন্সিলিং সেটা আপনি করে যাচ্ছেন এবং আপনার কথা শুনে অনেক অনেক দিকভ্রান্ত দিকের সন্ধান পেয়েছেন, ভালো পথের সন্ধান পেয়েছেন। ডক্টর তাজুল ইসলাম, আরো একবার ওয়েলকাম এবং ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আশা করছি কাঞ্চনের জীবনের অপ্রিয় সত্যগুলো শোনার পর আপনি আপনার বিশ্লেষণাত্মক যে জ্ঞান সেটা আপনি তুলে ধরবেন। ওকে প্রিয় শ্রোতা, আমরা শুরু করছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিবর মূল পর্ব। কাঞ্চন, আমরা একেবারে ছোটবেলা থেকে শুনতে চাই আপনার কাছ থেকে, একবারে ছোটবেলা যেখান থেকে আপনার মনে আছে বলুন।
আমার যখন বয়স 10-11 হবে, একটু বড় হয়ে গেছি, তো এলাকার ফলবান, আমাদের গ্রামের ফলবান তো বেশি একটা লেয়াফার দিকে আগ্রহ নাই।
আচ্ছা,
তো আমিও খেলার নেশা বেশি, ক্রিকেট খেলার নেশা, ফুটবলের নেশা, তেমন একটা লেয়াফার যায় না। ওই স্যারেরা বাড়ি মারে এগুলো দেখে আই, অন্যরা বাড়ি মারলে আমি নিজে দেখে আই মাদ্রাসা থেকে একদিন গেলে। আর
ছোটবেলা থেকে আপনাকে মাদ্রাসায় দিয়ে দিয়েছিল?
জি, মাদ্রাসায় দিয়েছিল। তো মায়ের দূর করে দেখি আরেকদিক দিয়ে, একদিক দিয়ে মায় দিয়ে করতেছে, আরেকদিক দিয়ে দরজা দিয়ে দেখি আমি আস্তে আস্তে পালায় চলে আসি।
আচ্ছা,
তো আবার মাদ্রাসায় দিছে, তো আমি আবার আরেকদিন একটা বাড়ি মারছে, হুজুরে বেদবি করছিলাম, এক ছেলের সাথে ঝগড়া লাগছিলাম, বাড়ি মারছে, তারপর মাদ্রাসা থেকে আবার এই যে পালায় আসি আর যাই না।
আচ্ছা আচ্ছা,
এভাবে গেল আরো 2-3 বছর মতন গ্যাপ। গ্যাপ যাওয়ার পরে প্রাইমারি স্কুলে ভর্তি হই আমার নানার বাড়িতে। নানার বাড়ি আমার বাড়ি বেশি একটা দূর না, পাশাপাশি। তারপর ওইখানে 1-4 পর্যন্ত পড়ছি। আমি যখন ক্লাস 3 পড়ি তখন আমার রোল ছিল 4। আমার যখন পড়ুড়ি তখন আমার রোল ছিল 3। তখন একটু বড় হয়ে যাই, প্রায় আমার বয়সটা হয়ে যায় 15-16 বছর এরকম হয়ে যায়।
ক্লাস 4 অবস্থায় আপনার এত বছর হয়ে যায় কিভাবে, আমি ঠিক বুঝলাম না।
জি, ওই যে প্রথমে 10-11 বছরে স্কুলে গেছি, আর 6 মাস একটা মাদ্রাসায় পড়ছি, কোনদিন গেছি কোনদিন গেছি না।
মানে 10-11 বছর বয়সে আপনি স্কুলে গেছেন, এত এত গ্যাপ দিয়ে স্কুলে গেছেন কি কারণে? যেখানে বাচ্চারা 5 বছর বয়সে স্কুলে যায়, আপনি এত বছর পরে কেন গেলেন?
মা বাপরাও তেমন একটা গ্রুপ দিচ্ছে না, আমি নিজেও গেছি।
আপনার বাবা কি করতো?
আমার বাবা কৃষি কাজ করতো, আমার অনেক আদর করতো। আদর করে কোন কাজ করাতে দিত না, লেখাপড়া করলে করলাম, না করলে নাই, তেমন একটা গুরুত্ব নাই।
আচ্ছা, ওকে, মানে লেখাপড়াটাকে তেমন একটা গুরুত্ব দিত না।
জি।
আচ্ছা, তো এই বাবার কৃষি কাজ দিয়ে আপনাদের পরিবার চলতো?
জি না।
তাহলে কিভাবে ম্যানেজ করতো?
চলতো আমার ছোট ভাইকে, একদম আমার যে বড় ভাই, ওরেও এই কাজে লাগাই দিছে, কৃষি কাজে লাগাই দিছে, আমার বাবাও করে।
মানে কি মানুষের বাড়িতে গিয়ে আপনারা কাজ করতেন?
জি জি, মানুষের বাড়িতে গিয়ে কাজ করি, তারপর বাইরে আব্বাই করে বাড়িতে কাজ, নিজের জমি মানুষের জমি একটু আডু করে, আর আমার বাইরে করে মানুষের কাজ করে, অন্য কাছ থেকে কিছু টাকা পয়সা আনলে এগুলো দিয়ে কোনো মতনে গুরু টুরু পালায়া
কোন রকমের সংসার
চলে। তখন আমার যখন রোল নম্বর 4-4 উড়ি, তখন 6 মাসের একটা পরীক্ষা হয় প্রাইমারি স্কুলে। পরীক্ষার 2 মাস আগে আমি কিছু আমার এলাকার ফলাফানের সাথে মিশে যাই। এলাকার ফলাফান বলতে, ওরা আমার বাড়ির পাশের এই বাড়ি, তো ওরা তেমনিতে বেশি একটা খারাপ হও না। ওরা করে কি, বাজারে যায়, বাজার আমাদের এলাকার বাজারে হচ্ছে সিডি চলে, মানে সিডি টিভি চলে, এগুলা সন্ধ্যার থেকে সারা রাত 11-12 পর্যন্ত এরকম ভাবে চলে। তো ওরা কি করছে, কিরে বাজারে যাবি? আমি কিছু না, আমি তো পরি দেখো, আরে আ যাই না বাজারে যাই। তখন গেলাম, একদিন দুই দিন যাইতে 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 আমার এদিক দিয়ে পরীক্ষার সময় রইল আর 10 দিন। তখন স্কুলেও যাই না, পড়াশোনাও করি না, এভাবে আমার মানে পরীক্ষার একদম কাছাকাছি আয়া পড়ছে। পরে আরেকদিন 2টার পরে বাড়িতে আইসি, কোনদিনও 10টার আগে বাড়িতে আই না, তো 12-1-2 এরকম ভাবে আসি। তা আরেকদিন যখন টেবিলে আমার আম্মায় ভাত লুগায় রাখছে, তখন ভাত তিজালায় যখন ভাত খাইতেছি, আমার আব্বাই কি করছে, আস্তে আস্তে বিছানা তুইটা একটা লাড়ি নিস, লাড়ি নিয়ে আয়া এমনি আমার হাতটা মারা ধরছে। ধরতেই আমি কি করছি, আব্বার হাত থেকে মুসুরা দিয়া খাড়ের নিচে গিয়ে ফলাই। তখন আব্বা কইতেছে, এই কই গেল রে, কই গেল? আমি তো ফলাই চুপ করে ফলাই রেছি, আর কোনো কথাবার্তা কই না। তখন আম্মা কইতেছে, গেছে গে গেছে গে, কই জানি গেছে গে গেছে গে। আমার আব্বা আমার দেখছে, দেখি কইতেছে কই গেল, কিছু কয়টাই নেই। তারপর পরীক্ষা আইলো, পরীক্ষা দিতে ফাড়াইল।
মানে বাবা এরকম করছিল কেন, শাসনটা কেন করতেছিল?
শাসনটা করছিলাম এই যে রাত্রের বারোটা একটা দুইটা তিনটার সময় আসি।
এই সময়টাতে কি করতেন? বারোটা একটা দুটো তিনটা পর্যন্ত
এই সময়টা আমাদের ছবি দেখতাম।
কি ছবি দেখতেন?
ছবি দেখতাম ওই যে সময় মান্নার ছবি চলতো,
বাংলা ছবিগুলো দেখছি,
বাংলা ছবিগুলো দেখতাম। তারপর কিছু হালকা পাতলা আমি বিড়ি সিগারেট খাই না, টেডু আমার সাথে যে ফলাফান গুলো ওরা খায় টেডু কোনে দৌড়া কয় বিড়ির গেলে বলে মাত বড় হওয়া যায় কয় বিড়ি। তারপর এভাবে একদিন দুদিন তিন দিন গেল, তারপর আমি হঠাৎ করে স্কুলে যাই না। আমার ছবির নিশাটাও বেশি যাই গিয়েছে গা, আর যে বিড়ির নিশাটা এটাও ঠিক মতন জাগায় দিছে। এখন তো বিড়ির নিশা কাওয়াইতে 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 ওরা এখন আর বিড়ি আমার দেয় না, এখন আমার নিজের কিনে খাইতে হয়। এমন একটা নেশায় পর্যায়ে গেছি গিয়ে বিড়ি শুধু বিড়ি অন্য কিছু দেয় না, আর অন্য কিছু আমি খাইও না, মানে আমার নিজেরই কিনে খাইতে হয়। এখন পরীক্ষা গেল, পরীক্ষা যাওয়ার পরে তো স্কুলে যেহেতু যাই না, প্রায় তিন মাসের মতন গ্রেপ করেছে গা। পরে একদিন আমাদের যে স্যার, স্কুলের স্যার আমাদের বাড়িতে আসছে, বলছে যা হয়েছে না হয়েছে সম্পূর্ণ আমি দেখব, তুমি স্কুলে চলো। হ্যাঁ, আমার মা বাপ বলছে যে আপনার ছেলের স্কুলে পাঠান, যা হয়েছে না হয়েছে সম্পূর্ণ আমি দেখব। ও একটা ভালো ছাত্র, ও হঠাৎ করে কেন এরকম হয়ে গেল গা, অতীতে যা হয়েছে না হয়েছে সম্পূর্ণ আমি দেখব, আপনি স্কুলে পাঠান। তো স্যারে কইল মা ভাই হো অনেক পারান টান দিল, যাই না, তু বড় হয়ে গেছি গে, মা ভাইয়ের কথা একটা খুব একটা বেশি একটা শুনি না, তো যাই না যাই না যাই না। মা ভাই ফারাইতেছে, মানুষদের বুঝাইতেছে। হ্যাঁ, আরেকদিন দিল আমার ভাইয়ে আর আমার আব্বাই দিছে, এমন ফারানি দিছে মানে বলার বাহিরে। তখন আমি রাগ কইরা চলে গেছি ইয়াতে, আমাদের বাড়ির থেকে দুই তিন কিলোমিটার দূরে একটা বাজার আছে, এখানে আসছি। আসার পরে আমি ভাবছি যে আমি ঢাকা শহরে চলে আসছি, ওই যে এতগুলো
বাজার বাজার দেখে ঢাকা শহরে চলে আসছি,
বুঝতে পারি নাই যে এটাই ঢাকা শহর না এটা বাজার। বিল্ডিং সিল্ডিং আছে কিছু, অনেক গরগোল ঘর আছে। তো আমি বলতেছি যে এক চাষারে দোকানে বসে, চাষা ইয়াসাদরা কোন জায়গাতে? ইয়াসাদ হচ্ছে আমার স্বাস্থ্য ভাই, ওরা সিলেটে তাহে শহরে।
আচ্ছা আচ্ছা,
এসাদরা কোন জায়গা তাহে? ওই বাজারে আসে বলতেছি। কোন জায়গার এসাদ? বুঝছি যে পূর্বগন্ধা তাহে। কি আবল তবল বলতেছে পূর্বগন্ধা তাহে? তো উনি আমার বুঝছি, আমি এটা এই ঢাকা শহর আইসি না সিলেট আইসি না, ঢাকা শহর আইসা বলতেছি যে সিলেট না, ঢাকা শহর সিলেট না। তখন উনি আমার কথাবার্তা শুই না, তখন আমার কি করছে উনি সম্পূর্ণ জিজ্ঞাসা, আমার বাড়ি কই কি আসে বিষয় আমার ঠিকানা সম্পূর্ণ বলছি। বলার পরে দে উনি ওনার দোকান আছে মনিহারি দোকান, ওনার দোকান থেকে আমার একটা কেক দিছে, পানি দিছে, খাইলাম। ওনার নাতি আছে একটা, নাতি রে আমার বাড়িতে নেওয়াইলো, বার্তা দিল, দে বিস্তারিত জিগাইলো। জিগানির পরে দেখো
এটা আসলে কোন জায়গা ছিল?
এটা হচ্ছে নান্দারি রোড,
মানে আপনাদের বাড়ির থেকে,
বাড়ির থেকে তিন কিলোমিটার উত্তরে আসি।
আপনি এটা এসে মনে করেছেন আপনি ঢাকা চলে এসেছেন?
জি, এটাই মনে
হচ্ছে। ওর যে সহজ সরলতা, এই বিষয়গুলো একটু নোট করতে হবে প্রিয় শ্রোতা। হ্যাঁ, ওকে বলুন। তারপর
তারপর তো ওনার একটা পুতের বউ আছে, অনেক সুন্দর, অনেক ভালো, অনেক মনের মানুষ। একটা মেয়ে আছে স্কুলে পড়ে। হ্যাঁ, মেয়েটার বয়স আর আমার বয়স মোটামুটি সিমসিম হইব, আর নাতিটার বয়স আমার চেয়ে মনে হয় দুই চার পাঁচ বছর ছোট হবে। তো তোর সাথে আড্ডা টাড্ডা মারি, মজা টজা করি, কথাবার্তা কই, ওরাও ভালো জানে আমিও ভালো জানি, কথাবার্তা কইতেছি। তো উনি সবকিছু জানলো যে তুমি এরকম কেন করলা, হ্যাঁ এই সেই, যে তুমি স্কুল থেকে এভাবে কেন আসলা, আমার বুঝাইতেছে। ওনার বাড়ির পাশে একটা হাই স্কুল আছে, বলতেছে তুমি প্রাইমারি স্কুলটা শেষ করে তুমি চলে আসো, তোমাকে আমি এখানে হাই স্কুলে ভর্তি করে দিব। কইছে না আমি আর লেখাপড়া করবো না, লেখাপড়া যখন করবো না কইছি, তখন উনি কি করছে, ওনার একটা ক্ষেত কাটার লাগছে, ধান ক্ষেত অনেক বড়, কামলা পাইতেছে না। তো আমার দিয়ে আমার জীবনের প্রথম, আমার বাবাও আমার কাজ করতে কয় নাই, আমার এতটুকু বয়সে আর আমি আমার জীবনে এই কৃষি কাজ করছি না। তো ওনার বাড়িতে গিয়ে আমি ফার্স্ট একটা কাছি নিয়ে গিয়া মুড়ি কাটতে গেছি। তখন যখন মুড়ি কাটতে পারি না, তখন ওনার ছোট ছেলেটা আমার গালি দিতেছে, হই বেড়া বাটপারের ঘরে বাটপার, বুঝতে মারা বেড়া হয়েছে ওনো ধান কাটতারস না, তোলাম বেড়া দুধু কাম করে দুধু ৫০০ টাকা রোজ কামাই তারবি, এখনো কাম করতারস না। তখন আমার মনে মনে একটু রাগ। তারপর উনি আমার বকা সাকা করতেছে, আমি কিছু কই না। তখন চাচা শুনছে, চাচা শুনে বলতেছে এই ছেলেটার বকা ঝকা করবি না, এরকম কিছু করবি না। তখন আমি সারাদিন কাজ করলেও যে ওনার যে একটা বড় ছেলের বউ আছে কিংবা ওনার একটা মেয়ে আছে, একটা নাতি আছে, ওনার সাথে দিনের বেলা কিংবা রাত্রের বেলা গল্প করলে আমি একদম সারাদিন কি করছি না করছি এগুলো আমার মনে থাকে না, সব বুলে যাই গিয়া আল্লাহ ফরায় মানে মনটা চাই না। তারপর এভাবে দিন কাল যাইতেছে, গরুর কাজটাস কাটি, ওনার বাড়িতে টুকটাক কাজটাস করি, হ্যাঁ এভাবে দিন কাল যাইতেছে, বাজারে যাই ওনার বাড়ির পাশেই বাজার। এবার থাকতে 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 যে 23 দিনের মতন ওনার বাড়িতে ছিলাম, আর একদিন হঠাৎ করিয়া এই রাস্তা দিয়া আমার এক বোনের জামাই, আপন বোনের জামাই, উনি রিক্সা চালায়, ওনার বাড়ির পাশেই রুট, ওইদিক দিয়ে যাইতেছে, পরে আমার দেখছে, দেখে বলতেছে এই কাঞ্চন কাঞ্চন নাহলে কাঞ্চন না তাড়াতাড়ি করো রিক্সা আমাদের পেছনে কারিস, তুমি রিক্সা তুলো, তুমি তাড়াতাড়ি রিক্সা তুলো, কোন বাড়িতে যেমনি হোক নিয়ে যেতে লইছে। তারপর ওই চাষা দেখছে, চাষা জিজ্ঞাসা তোমার কি হয় যে আমার বোন জন্ম, আপনার কি হয় যে আমার শালা যেভাবে বাড়িতে গুসে বেড়েছে, হ্যাঁ তো ঢাকা চলে যেতেছিল আমি এখানে ওরে রাখছি, ঠিক আছে আচ্ছা তুমি বাড়িতে যাও তোমার আমি আবার নিয়ে আসবো, চাষায় বললো।
আচ্ছা
একদিন থাকার পরে পরের দিন আমি গেছি, চলে গেছি আমাদের বাড়ির পাশে ফুটবল খেলা হয় ওখানে চলে গেছি, পরে চাষা আরেকজন আসছে, আসার পরে বাড়িতে দিই অনেক লোকজন
মানে আপনারা দেখতে আসছে,
জি আমার দেখতে আসছে, বলতেছে যে তুমি ভালো আছো, জি ভালো আছি, আমিও তো ওনার দেখে অনেক খুশি, মানে বুঝাইতেছে আসি যে তুমি প্রাইমারি স্কুলটা শেষ করো, শেষ করার পরে দে যে আমাদের নান্দারুর যে হাই স্কুল আছে ওই হাই স্কুলে তোমার ভর্তি করে দেবো, সম্পূর্ণ যাবতীয় যা খরচ আছে সম্পূর্ণ আমি গ্রহণ করবো।
এটা কে বলছে আপনাকে?
ওই চাচা বলছে,
চাচা মানে যে চাচার বাড়িতে ছিলেন,
জি
ওকে,
উনি বলছে,
উনি কি আপনার বাড়িতে গিয়ে সেটা বলতেছে?
জি আমার বাড়িতে বলতেছে। এখন আমার মন হলো গা যে সিগারেট খাইতেছি আর ওই যে সিডি দেখতেছি, হ্যাঁ ফোলাবানের সাথে লেখতেছি, আরো যে 10-5টা ফোলাবান আছে, আমার বড় জিডি আমার ছোট জিডি এই দুই লেয়াফারা করে না, আমি একটা লেয়াফারা করি ভালো লাগে না,
জি
ব্যাপারে ভালো লাগে না, তখনকার মনের কথা বলতেছি,
জি
ভালো লাগে না, কারণ আমার বুঝায় না আমি লেখাপড়া করবো না করবোই না, আর উনি বলে গেছে লেখাপড়া করবা, যে আমি কথা দিছি ওনার সাথে লেখাপড়া করবো, তারপর লেখাপড়ার জন্য আবার চাপ। এখন আমার একদম ইচ্ছা হয় না লেখাপড়ার দিকে, মানে এই দেখতে গেল গা প্রায় 4 মাসের উপরে হয়ে গেল গা লেখাপড়া সারছি, এখন একদম ইচ্ছা হয় না লেখাপড়া করতে। এখন কি করলাম, আবার ওই চাষা আমার 200 টাকা দিয়ে গেছে, তুমি কিছু খাইও আর তুমি নিয়মিত স্কুলে যাও, তুমি তো এবার পড়ো পড়ো ঠিক আছে, এই যে আর একটা বছর প্রায় প্রাইমারি শেষ করি তুমি চলে আসবা, দরকার আমাদের এখানে খাইবা লেখাপড়া করবা, আর দুজো ফাঁকে চোখে পারো তাহলে একটু আডু ব্যবসাটা দেখবা, এগুলা বলছে।
আচ্ছা আচ্ছা
বলার পরে আমি বুঝতে পারছি ঠিক আছে ওনার কথা রাজি আছি, তারপর বলতেছে আমার স্কুলে যাওয়ার জন্য, এই আর স্কুলে যাই না, যখন বিকাল বেলা এই যে আমার যে ব্রিজের যারা বড় আসি তাদের সাথে চলাফেরাটা হয়ে গেছে আমার, বলতেছে কিরে কাঞ্চন বাজারে যাইতি না, বাজারে তো সময় হয়েছে গা চলে আস, মানে বলতেছে বাড়ির পাশেই ওই ছেলেটা খুব পাকনা, ছোট বেলা থেকে খুব পাকনা, টুলে ফেরা করছে, ও খুব ক্রিমিনালি বুদ্ধি আসে,
শয়তানি
বুদ্ধি।
কি নাম ছিল?
ওর নাম ছিল ফরিদ।
ফরিদ
তো ওই কিন্তু আমার মূলত সিগারেট খাওয়াটা শিখাইছে, আর আমার লেখাপড়াটা সারার কারণেই ও সবকিছু, আর আমি যে সব পোলাফানের সাথে চলাফেরা করি এটির একটারও আমি চিনি না, চলাফেরা হয় না, ওই কিন্তু সবকিছু পরিচয় করাই দিছে। তারপর ওই 200 টাকা নিয়ে আমি কি করি, চলে যাই একদম সিলেট।
সিলেটে গেলেন কিভাবে?
সিলেট গেলাম হচ্ছে,
সিলেটে যাওয়ার কোন বুদ্ধি আগে থেকে মাথায় ছিল কিনা?
জি বুদ্ধি ছিল, যে এখানে আসার পরে দে যে বাজারে যে আসছি যে চাষার বাড়িতে টাকার পরে দে, ওই যে ফোলাফানের কাছ থেকে জানলাম বুঝলাম যে বাসে কেমনে উঠতে হইব আর কেমনে যাইতে হইব, আর ওরা আগে বইলে গেছে আমরা সিলেট গোলা বাজার থেকে তো গেলাম।
কারা আমি ঠিক বুঝতে পারিনি, মানে কে কোন আত্মীয় বলেছে?
ওই যে আমাদের স্বাস্থ্য ভাইরা, আপন স্বাস্থ্য ভাই না, একটু দূরের দিকেই রক্ত সম্পর্ক আছে, ওরা বইলে গেছে যে আমরা ওইখানে ওইখানে তাহি সিলেট তাজপুর গোলা বাজারের মাঝামাঝি তাই। আমি
তো ওনার ওখানে গিয়ে আপনি কি করবেন, কি প্ল্যান ছিল?
ওরা ওইখানে ছিল যে ওরা এক কাজ করে, একজন করে এই হচ্ছে কাঁচা বাজারের কাঁচা মাল আছে না ওগুলা বিক্রি করে, আর একজন মাটির কাজ করে, মাটির কাজ করে ওরা টাকা কামায় আমিও টাকা কামাই।
মানে আপনার ভিতরে নেশা ছিল যে আপনি যেভাবে হোক টাকা কামাবেন?
জি টাকা কামাবেন।
আচ্ছা এই টাকা কামানোর নেশাটা আপনার মধ্যে কেন আসলো?
টাকা কামানোর নেশা না আসলো যে আমাদের সংসার অবতীর্ণিতা হ্যাঁ।
কখনো কিরকম হয়েছে যে একবেলা খেতে পেয়েছেন একবেলা খেতে পারনি?
এটা আমি যখন একটু বড় হয়েছি তখন ছিল না, আমি যখন মাঝখানে আমার যখন দশ বছর তখনকার থেকে ধরে এখনকার পর্যন্ত আমি দেখতেছি অভাবই, এখন আরো বেশি অভাব।
মানে অভাবের কারণে আপনার কাছে মনে হচ্ছে আপনার পয়সা দরকার?
জি।
সে কারণে আপনি সিলেট চলে যাবেন?
সিলেট চলে।
ওই 200 টাকা নিয়ে আপনি লেখাপড়াটা একেবারে ভালো লাগছে না, আপনি চলে গেলেন সিলেটে?
সিলেটে। সিলেটে যাওয়ার পরে এখন শুনতেছি যে মানুষ যে দৈরা নিয়া জবাই করেলা কিংবা বিক্রি করেলা ভাত পারা, তারপরে এগুলো মনে থাকে।
জি।
এখন গোলা বাজারে গিয়ে নামছি, আমি নামার পরে দিয়ে চুপ করে বসে রয়েছি, দেখি কোন মানে ভদ্রলোক কিংবা ভালো মানুষ খুঁজতেছি পাই নাকি। তাহলে ওনার কাছে জিজ্ঞেস করবো যে ওরা কোন জায়গা থেকে, আমার স্বাস্থ্য ভাই ওরা কোন জায়গা থাকে। দেখতে 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 একজনের কাছে জিজ্ঞাসি, ও না বাবা আমি চিনি না। একজনের কাছে জিজ্ঞাসি, ও না ভাই আমি তো চিনি না। পরে জিজ্ঞেস করলাম যে আবল তবল মানুষের কাছে জিজ্ঞাসা যাইবো না, জিজ্ঞাসা দুজো আমি বাটপারি হতো ফরি কিংবা বেচেলাই কিংবা একটা কিছু করে এলাই, এই সময় একটা এরকম একটা কথা হইতো। তো মাড়ি কাটতেছে চার পাঁচটা লোক, ওইখানে গিয়ে আমি জিজ্ঞেস করলাম যে আমার চাচার নাম তাজ্জত আলী আর আমার স্বাস্থ্য ভাইয়ের নাম এশাদ, আমার চাচা চোখে দেহে না ওনারা চিনেন এই তাজপুর গোলা বাজারের মাঝামাঝি তে। তখন কেছে হ ওনার বাড়ি মমিসিং না? গেছি হ মমিসিং, করা তো আমার সাথে এই এক দেড় মাস আগে কাজ করে গেছে, এমন করে না তো চিনি। তুমি কিও? গেছি যে আমি ওনার ভাতিজা, আমি আইসি ওনাদের কাছে আইসি। ওনাদের বাড়ি তো অনেক দূরে, আরো আগে যে জায়গায় বাসা ছিল আর সে আরো অনেক ভিতরে চলে গেছে। তো তুমি এখানে বসো, আমরা ঘন্টাখানি পরে টাকা দিয়ে দিব, টাকা নিয়ে পরে জামুগা পরে তোমার দিয়া যাবো না। তো আমি ওনাদের কথা বিশ্বাস করে ওনাদের সাথে রইলাম। তো 8টা বাজে ওনাদেরকে টাকা দিছে ঠিকাদারে, ওনাদের বাসায় নিয়ে গেল, আমারে নিয়ে খাওয়াইছে। তো আমি চুপচাপ করে বসে রয়েছি। তো ওনার একটা মেয়ে ছিল বড়ই, মানুষ দিকে মানে একটু লজ্জা করে, বেশি
লজ্জা পান।
জি।
ইজি হতে সময় লাগে, মানুষের সাথে মিশতে একটু সময় লাগে।
জি জি।
আচ্ছা,
তো উনি কথাবার্তা বলেছিল, উনি কিছু জিজ্ঞেস করলে আমি উত্তর দিই, আর নয়তো ওনার সাথে কথা কই না। তারপর 10টা বাজে ওই যে লোকটা আমার নিয়ে গেছে, 10টা বাজে খাওয়া দাওয়া করে গোসল করে আমাদের চাচার বাসায় নিয়ে গেছে। নেওয়া যাওয়ার পরে ডাকতেছে চাচারে, গিয়ে দেখি ওরা যাক না। তো এখানে দিয়ে আসছে একদিন দুই দিন তিন দিন ওখানে থাকি। আমার এক ফুফু ছিল, তো চাচা দিয়ে আসছে আবার আমার আপন ফুফুর কাছে 4-5 দিন। তাহার পরে তখন একটা মোবাইলের বিষয়ে একটা সংযোগ ছিল না কম, তখন কইতেছে তখন তুই কি করবি, লেহাপড়া সারিয়ে তুই আইসস, এখন কি করবি? কি কাম করবি? রুবেল আর ফারুক হেরা যে কাম করে আমি আমার স্বাস্থ্য যে ওরা দুনিয়ার ফাঁক না, ওরা যে ফাঁক না ফাঁক না, তুই আর ওরা খানি গুড়ান টার পাইবে? আমার ফুফু বইতেছে এই কাজ করতে না জাগা, আমি বুঝছি না করাম। তারপর আমি মাটি কাটাত লাগিয়ে দেখি, মাটি কাটাত লাগিয়ে দেখি মানে মাটির যে উড়াডা মানে খা ইয়াডা খাদি দেয়াসি ওইটা ঠিক মতন আঙ্গাইতে পারি না। তো সিলেট শেরপুর জেলার 4টা ছেলে ছিল একটু বড়, ওই ছেলেটি আমাকে অনেক সহযোগিতা করছে, অনেক উপকার করছে, আমার অনেক আদর করে, এবং কি আমার ফুফু যে ওনাদেরকেও আদর করে, মানে মানুষের সাথে আমি মোট কথা বুঝছি যেটা ভালো ব্যবহার করে, ঠিক আছে, কাজ কম পারলেও উনি মানে চালায় নিছে। 10-15 দিন করার পরে দে 250-200 টাকা রোজ পরে।
আচ্ছা,
তখন আমার যে বড় ভাইটা ও গেছে ওই জায়গা, গিয়ে দেখে আমি এই কাজ করি, এগুলো ভাল লাগে করো করো, এগুলোই ভাল লাগে তোমার করো।
এই কাজটা করে কয় টাকা পেতেন আপনি দিনে?
250-200 টাকা।
আচ্ছা, এই টাকা দিয়ে কি করতেন?
টাকাটা দিয়ে এখনো কিছু করি নাই, মানে জমাইতেছি আসি, মানে 4-5 দিন কাজ হয়েছে আমার।
আচ্ছা, এই জমানো টাকা দিয়ে আপনি কিছু একটা করবেন, বিজনেস টিজনেস কিছু একটা করবেন, এরকম চিন্তা ভাবনা কি ছিল, নাকি এটা দিয়ে আপনি বাড়িতে পাঠিয়ে দেবেন, কি চিন্তা ছিল আপনার?
আমার চিন্তা ভাবনা ছিল যে আমি কিছু ভালো জামা কাপড় কিনবো আর কিছু আমার দিয়ে দিব।
প্রিয় শ্রোতা, আমরা একেবারে ব্যাকগ্রাউন্ডে রয়েছি। একজন মানুষ কিভাবে অপরাধী হয় সেটার পেছনে যে একটি শক্তিশালী ব্যাকগ্রাউন্ড থাকে সেটা নতুন করে যাহা বলিব সত্য বলিব প্রমাণ করার দরকার নেই। আমরা সবসময় একটা কথা আপনাদেরকে বলি, কেউ অপরাধী কিংবা ভুল নিজে চেঁচে করে না, ভুল ভুল বশত হয় এবং অপরাধ বাধ্য হয়ে হয়। আমরা আজকে যে মানুষটিকে এখানে দেখছি বা যে মানুষটিকে এখানে শুনছি সে হচ্ছে ময়মনসিংহের কাঞ্চন, এবং সেই কাঞ্চনের জীবনের অপ্রিয় সত্যের ব্যাকগ্রাউন্ডে রয়েছে আমরা। চার মিনিট পর আমরা তাকে নিয়ে আবারও ফিরে আসবো রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। 40 কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিঙ্ক জয় করেছে বিশ্ববাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবেই, সুন্দর আগামীটা তারা গড়বেই। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ। সহজে সবখানে লাইফটাকে ভরপুর করতে ইস্পাহানি মির্জাপুর নিয়ে এলো 25টি টি ব্যাগের স্মার্ট প্যাক। তাই যেখানেই থাকো, যেখানেই যাও, ব্যাগ প্যাকে সব সময় সহজেই সাথে রাখতে পারো এই স্মার্ট প্যাক। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
ওয়েলকাম ব্যাক ওয়ান্স এগেইন। চার মিনিট পর প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আরো একবার আমন্ত্রণ রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিবতে। আজকে এখানে জীবনের গল্প বলার জন্য আছে কাঞ্চন। কথা না বাড়িয়ে আমরা কাঞ্চনের কাছে ফিরবো, তবে তার আগে বলছি, যাহা বলিব সত্য বলিব চলাকালীন সময়ে আপনি আসতে পারেন ফেসবুক পেজে। ফেসবুকের ঠিকানা www.facebook.com/ kibria.rj, kibria.rj, পেজটি আছে আরজে কিবরিয়া নামে। কাঞ্চন, তারপর?
জি, তখন সিলেটে গেলাম, কিছু টাকা পয়সা কামাইছি, আমার ভাইও গেছে, ভাইও আমার সাথে কাজ টাজ করতেছে। 15 দিন কাজ করার পরে দেয় প্রায় আমার টাকা হয়েছে গা 3,000 টাকার মতন, আর আমার ভাই কামাইছে আরো 1,000 টাকার মতন, মোট হয়েছে 4,000 টাকা। তো 4,000 টাকার মধ্যে আমার যে ফুফু ওনারে কিছু মানে কুরাকির টাকা দিয়া বাকি 2,000-2,500 টাকা মতন আমরা নিয়া বাড়িতে নিয়ে চলে আইসি।
আচ্ছা,
একটা ফ্যান কিনছি, দুটা শার্ট কিনছি, এক জুতা কিনছি, আর বাকি টাকাটা দিয়ে দিছি। বাজার টাজার না, এই টাকাটা দিয়ে দেয় পরে লাগলো তোরা দেয়া মানে ঘর তো গড়তেই নি বেটে। হ্যাঁ, তো এভাবে বাড়িতে আসার পরে দে দিনকাল যাইতেছে, দিনকাল যাইতেছে ভালোই মোটামুটি। তারপর ওই বাইর সাথে আমি কৃষি কাজে লাগে যাই, মানুষের বাই যে মানুষের বাড়িতে কামলা দেয় আমি ওই কাজ করতেছি। কি বেশ কিছুদিন করার পরে দে আমার বাইয়ের বিয়ার প্রস্তাব আসে।
আপনার বড় ভাই?
জি, বড় ভাই অন্যজনের কাছে কইছে যে বিয়ে করবো, মা ভাইয়ের কাছে খাওয়ার লাগে। বলছে পাত্র টাত্র দেখতেছে পছন্দ হয় না, তো এক জায়গায় দেখে মোটামুটি পছন্দ হয়েছে। ওই যে আমার বাবি, উনি ছিল আলোক, ওনার নামে 20% জমি আছে, ওটি এই দেহাইছে আমার আম্মু দেখছে, ওই আমার বাবির দেখতে গেছে আমার আম্মুরে।
জি,
আমার দেখেছে যে এই জমি দিয়ে এই মেয়ের নামে আলোক ঠিক আছে, আর এই মেয়ের বাপ মারে এই মেয়ে চিনে না, ওর অরিজিনাল যে বাপ মা তার সাথে কোনো সম্পর্ক নেই। তো এভাবে কইল, আলাপ টালাপ হয়ে কথাবার্তা হয়ে পয়সা লইল, পয়সা লওয়ার পরে দে বাইর বিয়াটা হইল। হওয়ার পরে দে বাইর বিয়াতে আমি যাই নাই, বিয়ার দিনে টুকরাক করে যাই নাই। তখন বা আমার বড় ভাইয়ের বয়স হলো গা 30-32 হবে।
আচ্ছা,
আমার বয়সটা হবে প্রায় 17-18 এরকম হবে আসিনি। তো 3 মাস পরে বাইর বিয়াতে আমি যাই শ্বশুর বাড়িতে, দেখছি মোটামুটি ভালোই খেলাধুলার ফলাফান আছে। হ্যাঁ, মোটামুটি বাড়ি ঘর ধরে ভালো আছে, বাড়ির কাছে একটা বাজার আছে, সিগারেট মিগারেট খাইতারি, ছবি টবি দেখতারি, ভালো লাগে।
আচ্ছা,
থাকছি প্রায় 5-6 দিন থাকছি। আবার 3 মাস পরে আবার গেলাম ওদের বাড়িতে বেড়াইতে, তখন আমি একটা মেয়ে দেখি। মেয়ে দিই বলতে আমার ভাইয়ের একটা শালি, মানে আপন শালি না, একটু পারফর্ষি দিকের শালি হয়। তো ওরে দেখছি, দেখার পরে দিয়ে আমার একটু মানে ওর চলাফেরা, কথায় বার্তায়, হাসি সবকিছু আমার মোটামুটি একটু ভালো লাগে।
ওকে,
ওর সাথে আমি কথা কওয়ার চেষ্টা করি, তো জিগায় আমিও কথাবার্তা করি, কিন্তু লজ্জায় আমি কোনো কিছু কই না। যে দূর থেকে অনেক কিছু ইয়ে করে যাই, নিম তিনিম করে যাই, মনে হয় কিছু কমু কিন্তু কাছে গিয়ে হইতে পারি না। তো এইভাবে যাইতে যাইতে যেতে প্রায় 1 বছর গেল গা, আমি তারে অন্য একজন লোকের মাধ্যমে কইছি যে আমি তো আফসারে আমি তো পছন্দ করি, তাহলে যেমনি বাউ করে দেবো না। আমার বাইরে একটা শালা দেখতে আসি, ও আমার সমান সমান বয়স হইব তো। হ্যাঁ প্রস্তাব দে তো, মেয়ে বলছে, প্রস্তাব দেওয়ার পরে মেয়ে বলছে যে আমি লেখাপড়া করতেছি, আমারে বাপ মা যে জায়গায় বিয়া দিব আমি সেই জায়গায় বিয়া বসবো, আমি প্রেম টেম এগুলো করি না, এগুলো পছন্দ করি না, আমি এগুলোর দাঁড়ি নেই।
মেয়েটাই কথা বলে,
মেয়েটাই বলছে। মেয়েটা পরে তখন ক্লাস সিক্সে, ঠিক আছে, সিক্সে বলে একটু বয়স একটু বড় হয়ে গেছে আসি সিক্সে পরে। তখন ওই মেয়েটার আবার প্রস্তাব দিছে, আমার আগে প্রস্তাব দিছে ওর চাচাতো ভাইয়ের, ওর চাচাতো ভাইয়ে বিয়ার কথা কইছে, তো ওটা ঘুরাই দিছে।
আচ্ছা,
মেয়ের আর দুই বোন ভাই নেই, ঠিক আছে, বাপও বৃদ্ধ মাও বুড়া। তো প্রস্তাব দিলাম, মেয়ে তো কোনো মতো রাজি না, মেয়ের যেহেতু রাজি করতারি না। এখন এরার সবকিছুর দায়িত্ব লোক আমার, যে থালই এই থালই গেছে, থালই দুজু যে জায়গায় কয় বিয়া দিব সেই জায়গায় বিয়ে হইব। আর থালই দুজু কয় যে বলে আজকে একটা ল্যাংরা ফলার গেছে বিয়া দিমু, যে এই মেয়ের ল্যাংরা ফলার গেছে,
মানে উনি যেভাবেই পারুক কনভিন্স করতে পারে মানুষকে, তাই তো?
জি জি।
আচ্ছা, তাহলে উনিও আপনার থালই হয়?
জি।
আচ্ছা,
থালই। তারপর কোন মতো নিজন মেয়ের আমি রাজি খুশি করতে পারি, এমনিতে মেয়ের সাথে কথাবার্তা হয় ভালো মন্দ জিগাই, কিন্তু ওই সম্পর্কে কোনো কিছু রাজি খুশি করতে পারি না। তো রাজি খুশি না করায় তো একটা কিছু হইব না কিংবা করা যাইব না। তো আস্তে আস্তে আমার মারে দিয়া তালুর কাছে প্রস্তাব দেওয়ালাম যে আমি এই মেয়েরে প্রচন্ড ভালোবাসি এবং কি, হ্যাঁ ওরে না পাইলে আমি একদম ডাইরেক্ট বাঁচতাম না, মরে
যাবো।
মানে আমার ভাবির দিয়ে বলাইছি, আমার ভাবির কাছে কইছি।
তখন আপনার বয়স কত?
তখন আমার বয়স 18 হবে।
18 বছর বয়স, মানে বিয়েরও এক অর্থে বয়স হয়নি।
জি।
তখন আপনি কিছু করেন না?
করিও না। এই বাইরের সাথে মানে মানুষের জমি কাটি,
মানুষের জমিতে কাজ করেন? হ্যাঁ
জি, কাটি লাগাই, ওরাও গরিব। তো প্রস্তাব দেই, আমার তালুই কইছে যে দেহ একজন তো দিছি তোমাদের বাড়িতে, দুইজন এক জায়গায় গেলে ঝগড়ার বাদ বেশি হইব, এন সুবিধা হইব না, তোমারে দেখি আর একটা ভালো জায়গায় বিয়ে শাদি করাই, মানে আমারে আমারে বুঝাইছে। তো বোঝানোর পরে আমি বুঝলই নাই। এরপরে তো কইতাছে না এখানে বিয়ে শাদি করানো যাইব না, মানে তালুই কোনো মতেই রাজি না, রাজি না, যে তো এখন আমি যাই না খারাপের গত তো খারাপ হইব, মেয়েও তো খারাপ হইব, তিনি বিয়ে শাদী করার দরকার নাই, একটা ভালো জায়গায় বিয়ে শাদী করেন। তারপর আমি আর বেশি একটা ইয়ে করি না। তো আমি মতে মতে চেষ্টা চালাইতেছি ওরে কেমনে কেমনে হাত করা যায় মেয়েটারে, ঠিক আছে, তালুই তো বাদ দিয়ে চেষ্টা করতেছি। তো কোনো মতো নেই, পারতেছি না, না পারার সত্ত্বে ওদের বাড়ির পাশেরই আরেকটা ছেলে মেয়ের প্রেমের প্রস্তাব দিয়ে, মেয়ে একই কথা রাজি না,
মেয়ে তাকে একই কথা বলেছে?
জি, একই কথা বলেছে যে আমি এগুলো করব না। ওই মেয়ের বাড়ির চতুর্পাশে দিয়ে ওই ছেলের জমি আছে, তো ও এখানে কাজ টাজ করে সারাদিন আইসা যাওয়া করে। তো এক পর্যায়ে কথাবার্তা কইতে কইতে ও বিয়ার প্রস্তাব দিয়ে, মেয়ের একই কথা যে আমার বাবা মা কিংবা আমার দুলাভাই যে জায়গায় বিয়ে যায় আমি সে জায়গায় বিয়ে বসবো, আর অন্য কোনো কিছু আমার এখানে ইয়া চলবে না।
ওকে,
মেয়ে এগুলো কয়ে দে। আবার এই মেয়ের প্রস্তাব দিছে ওই যে মেয়ের যে বোনজামাই, বোনজামাইয়ের ভাই, একই কথা, সবাই একই কথা, ঠিক আছে। এভাবে যাইতে যাইতে ওই যে তার বাড়ির পাশের যে ছেলেটা, মেয়ের বাড়ির পাশের যে ছেলেটা, এই ছেলেটার সাথে আমার এক ধরনের যে একটা ঝগড়া হয়, ঝগড়া হয় বলতে একটা অনুষ্ঠানে গিয়া ওই ছেলেটা আমার মেয়েটার কাছে যাতে না যাই সরাসরি না কই, আমার একটা চর মারে, একটা চর মারে। চর মারার পরে দে আমি দুজু এখন আরো কথা কই, তাহলে আমার আরো চর মারব। ওর সাথে চার পাঁচজন ছিল, আমার সাথে কোন লোক নাই, আমার সাথে একজন ছিল। আমি কইছি যে তুমি আমার সরটা মারলা, কই কথা কইস না, কথা কইলে একদম মারেলাম, এন কথা কইস না। তখন আমি চুপচাপ কথা কই না, পরে আইসা পড়ি ওই ছেলের আমি দুই বছর লাগাত খুঁজছি, কোনো জায়গায় পাইনি, কোনো জায়গা ওদের বাজার ছাড়া অন্য কোন বাজার কুম্বাই এলাকায় ওর সাথে দেহা হয় না। আমার নিয়ত আর দেহা হয় ওরা হয়তো মানে এমন ফিট নাই দিমু মানে ওর যাতে জীবনে কাজ করে যাতে না কাইতে পারে, আমার যে এতগুলো মানুষের সামনে অপমান করলো কিংবা চর মারলো, ঠিক আছে, ওর যাতে জীবনে কাজ না করে যাতে না কাইতারে এরকম ফিট নাই দিমু। ও আমার সাথে গেলে ও মেয়ের ভালোবাসে, মেয়ে দু জেহারে ভালোবাসে দেহ সম্পর্ক করুক, তো এটার কারণে আমার সরাসরি কই বসে না যে তুমি মেয়ের কাছে আইসো না কিংবা একটা কিছু করো না, ও আমার এতগুলো মানুষের সামনে চর মারলো কেন। তো দুই বছর লাগাত কুজি পাই না তারে, আবার ওই যে এই যে মেয়ের সাথে যে এই সম্পর্কটি করছি কিংবা একটা কিছু এই যে মেয়ের ভালোবাসি বিয়ার প্রস্তাব দিছি, এই মেয়ের আরো ছেলেরা পছন্দ করে, এই সব এই মেয়ের যাবতীয় কাহিনী ঘটনা আছে সম্পূর্ণ আমার একটা বন্ধুর সাথে আমি সম্পূর্ণ শেয়ার করি। তো বন্ধুর সাথে প্রতিদিনই শেয়ার করি সম্পূর্ণ। হ্যাঁ, আমার সবকিছু জানে। ওই যে বন্ধুর কাছে আমি কই, এই বন্ধুর বাড়ির পাশে হইছে ইয়ার বাড়ি, যে হুমায়ুন কবির আছে না, নাটক করে যে, উনার একটা স্কুল দিছে, ওই স্কুলে একটা অনুষ্ঠান হয়েছে। তো উনি এই অনুষ্ঠানে মানে একটা প্রচার হয়েছে যে এখানে আসবে এই অপবিশ্বাস আসবে আর সাকিব খান মানে প্রচার হয়েছে, ঠিক আছে। তো অনেক লোকজন আইছে, লোকজন আর পরে দেয় হ্যাও আইসে এই জায়গায়। তখন
অনুষ্ঠানে মেয়েটা আসে, আপনি মেয়েটার নাম আসে কোন ছেলেটা, যে ছেলেটাকে আপনি মারার চিন্তা ভাবনা করছেন, তাই তো? আচ্ছা, ছেলেটার নাম বলেন।
ছেলেটার নাম হচ্ছে রুকন।
আচ্ছা, রোকন। রোকন আসে এবং রোকন ওই অনুষ্ঠানে আসে। হ্যাঁ বলুন।
অনুষ্ঠানে আসে, আসার পরে দেয় তখন ওরে পাঁচ থেকে আমি সাড়ে কলার ডামাজ ধরছি, ধরে কইছে এই সিনচস আমারে এম এস এখন কথা কেনা ব্যাক করে এসে সিনচস মানে এই কথা কর সাথে সাথে আমি ডাক করে চর মারছি, আমি চর মারি মানে ফালাই দিছি। ফালাই দেওয়ার পরে যে চিন্তা ভাবনা করছি ওই মাঠটার সাথে একটা জঙ্গলা আছে মানে জঙ্গল আসি, জঙ্গলে নিয়া ওরে মানে কুঞ্চা আছে না, কুঞ্চা বাঁশের যে কুঞ্চা এগুলা কাইটিয়া মানে ঠিক মতন ইচ্ছা মতন ফিডাই আমি। পরে ওর সাথে আর একটা লোক ছিল, ওটা আমার হাতে ফা ধরে ধরার পরে ওরে আমি মারি নাই, মাফ করে দিছি, আমার সাথে কোনো কিছু আর করে না, শেষ। কেনে এই শেষ। আর ওই মেয়েটা, মেয়েটার বিয়ে হয় আমার যে বন্ধু, বন্ধুর কাছে যা কাহিনী কইলাম এই বন্ধু এই কাহিনী হইনা বন্ধু ওই মেয়ের প্রস্তাব দেয়, আমার যে বন্ধু ওই বন্ধু প্রস্তাব দেয় ওদের বাড়িতে, ঠিক আছে। ওর দুলাভাই বিদেশ তো আসে, আসার পরে ওর কাছে প্রস্তাব দেয়, হ্যাঁ রাজি হয়ে যায়, বিয়া একমতন হয়ে যায়।
মানে আপনার বন্ধুর সাথে বিয়ে হয়ে যায়?
বন্ধুর সাথে বিয়ে হয়ে যায়। ও আমার ওর সাথে খুব মানে গভীর সম্পর্ক ছিল
আপনার?
জি, মানে ওর সাথে রাত্রে এক জায়গায় খাইছি থাকছি সম্পূর্ণ কিছু করছি।
তো যখন বিয়ে হলো তখন আপনি কিছু বললেন না আপনার বন্ধুকে?
যে বলছি না, বলছি না যে এখানে আমার কোন জোর নাই, মেয়ে রাজি নাই, এবং কি মেয়ের কথা তো একটাই, আর আমার তালুর যে আমি গিয়া জোর কাটাইম, ঠিক আছে, কোন সাপোর্ট পাইনি আমি, তো এখানে আমি গিয়া কি করবো? তো ওটার আস্তে আস্তে চিন্তা ভাবনা বাদ দিয়ে দিছি যে যা যা হয়েছে তাও মেয়ের কোন ক্ষতি করবো না। তো আমার বন্ধু বিয়ার সাদী ঠিক হয়, যেদিন বিয়ার সাদী ঠিক হয়েছে সেদিনও আমি জানি, যেদিন লোকজন আসে এই কথাও আমি জানি, কোন দিন কি হইতেছে না সম্পূর্ণ খবর আমার কাছে আসে।
আচ্ছা,
বন্ধু কইতেছে যে আজকে তো আমার দেখতে আসছিল অমুক অমুক জায়গাতে, ঠিক আছে, এভাবে এক পর্যায়ে করতে করতে কইতে কইতে বিয়া বন্ধুর সাথে ঠিক হয়ে যায়। বন্ধুর সাথে ঠিক হওয়ার পরে দে ও এখানে একটু ভুল করে ফেলছি, এই ভুল করে বলছে বলতে আমি যে মেয়েটার এই যে মেয়েটার যে সাথে অত সম্পর্ক করছি আমি পছন্দ করতাম অনেক ভালোবাসতাম, তো কোন মতে আর হইল না, না হওয়ার কারণে বন্ধুর কাছে বিয়ে হইল, কোন মতে টাকাই তারলাম না, বাপ মা পারলো না, সে বন্ধুর সাথে পরে বিয়ে হয়েছে। বিয়ে হওয়ার পরে দে বন্ধু দাওয়াত দিছে আমারে, দাওয়াতে আসি নাই, বলছে দিকে যাইতাম তাও আসি নাই, দুই বছর হয়েছে বিয়ে হয়েছে এই পর্যন্তই ওদের বাড়িতে, আর এই যে বিয়ে হওয়ার পরে যে ওদের বাড়ি ছাড়ছি আর যাই না, ওই জায়গায় বন্ধু বলে যাইতে কিন্তু আমি যাই না, ওদের বাড়িতে আর যাই না।
প্রিয় শ্রোতা, এখানে একটা বিষয় আপনাদেরকে একটু নক করে রাখি, ও খুবই সহজ সরল এবং প্রান্তিক পর্যায়ের একটা মানুষ, যারা আজকে ধৈর্য ধরে আমাদের যাহা বলিব সত্য বলিব শুনবেন, বিশেষ করে ধৈর্য ধরেই শুনতে হবে, ওর জীবনের একটা মারাত্মক ভুল চোখের নিমিষেই হয়তো বলে দেবে আমাদের আজকে যাহা বলিব সত্য বলিব, খুবই ছোট্ট সেই বলা কিন্তু ভয়াবহ আকারের ভুল, এবং যে ভুলের কারণে ও ব্যক্তিগতভাবে মনে করে ওর জীবনটা আজকে এরকম একটা করুণ অবস্থার মধ্যে রয়েছে, সেটা হচ্ছে ওকে যারা ছবিতে দেখছেন তারা বুঝতে পারবেন যে আসলে এক অর্থে এক ধরনের ব্যান্ডেজ নিয়ে আমাদের এখানে এসছে, এবং ওর মেরুদণ্ডের ভেতরের যে অস্থিমজ্জা যেটা সেটা প্রতিনিয়ত ক্ষয় হয়ে যাচ্ছে। আমরা বিস্তারিত ওর কাছ থেকেই শুনবো, ও মনে করে যে ওর এই অপরাধের কারণে, ওর এই ভুলের কারণে এই জিনিসটা হয়েছে, ওর বলার জায়গাটা আপনারা কেমন বুঝতেই পাচ্ছেন, কিন্তু এই ভুলটা অপরাধটা সেটা আরো সামনে। হ্যাঁ বলতে থাকুন আপনি, তারপর?
তারপর ওই এখন চিন্তা ভাবনা করি যেভাবে তো আর দিনকাল যাইবো না, এখন একটু বড় হয়েছি, সংসারের চিন্তাও মাথায় ঢুকছে যে কিছুদিন যাওয়ার পরে মানে খুব ঘোরাফেরা করার পরে যে এমন সংসারের চিন্তাও মাথার মাথায় ঢুকছে, কি করবো না করবো, টাকা পয়সার দরকার, জামা কাপড়ের দরকার, সবকিছুরই দরকার, মোটামুটি সংসার বড় আছে। তখন মানে মাথার মধ্যে একটা মানে প্যারা ঠিক মতনই ঢুকলো আসি। তখন চিন্তা ভাবনা করতেছি কি কাজ করাম, যারা ঢাকা তাহে কিংবা সিলেট তাহে বিভিন্ন জায়গা তাহে, এদেরকে বলছি যে ভাই আমার একটা কাজ ডাস বাস টাস করে দেও, কিংবা আমার আব্বা মা ওরাও বলছে যে আমার ছেলের এটা কাজ ডাস বাস করে দেও। অনেকের কাছেই বলছে, মানে প্রায় আমাদের গ্রামে যারা কিংবা আশেপাশে আত্মীয় স্বজন যারা তাহে ঢাকা শহর, কাজের তো আর অভাব নাই যে কোনো কাজ কইছে কেউ আর বাস করে দিতে পারে নাই। তো এভাবে আরো জায়গায় আর এক বছর যাওয়ার পর আমি কৃষি কাজই করতেছি। পরে আরেকদিন আমার এক পারাপশির দিকে চাষা বাড়িতে গেছে, গিয়া বলতেছে যে কাঞ্চন তোর তো যে স্বাস্থ্য মাস্ত ভালো আছে, পরে একটা কাজে লাগাই দেম, তুই এখানে গেলে কাজটা ফারবি, ঠিক আছে, বেড়ার মতন করতে পারবি কাজটা। বুঝছি কি কাজ কচ্ছিরার মিলে। আমি চলো, আমার কথা হলো বাড়ির থেকে আমি শহরে যে কোনো জায়গায় যে কোনো কাজ করতে রাজি আছি। তো কিছুদিন পরে গেলাম, যাওয়ার পরে যে কাজটা হচ্ছে সিরা বানানো আর মুড়ি, যে আমরা চিরা মুড়ি যেটা খাই বানানো। তো আমি কাজটা জানি না অবশ্য, ওরা জানে। তো পরে আস্তে আস্তে শিখছি। তো করতেছি এক দুই দিন, এরকম 15 দিন যায় আমার কাজটা শিখতে। তো কাজটা শিখি মোটামুটি, বেতনও মোটামুটি তখনকার সময়, তখনকার আমার বয়স হয়েছে 19 কিংবা 20, এর বেশি হবে না, এরকম মধ্যে হবে। তো আমি কাজ টাজ করতেছি অলরেডি, মোটামুটি কাজ আমি এক মাসের মধ্যে শিখ খেলাইছি। এখানে একটা আমার সাথে সিট করে বলতে, আমি যখন এক মাস কাজটা শিখি আমার সাথে লুকরার বেতন হচ্ছে 3,000 টাকা। যে মিস্তুরি ডে এগুলো একটা দুনিয়ার একটা সিটার, ও কইতেছে তোর নতুন নতুন তো আনছি, তো তোর বেতন এক মাসে দিব না, তো তোর এক মাসে এমনি কাজ করতে। আমি ঠিক আছে আমি এক মাসে এমনি কাজ করাম, ওনার কথার অবাধ্য যায় তাহলে আমার এই কাজটা থাকবো না।
আচ্ছা, এই জন্য আপনি রাজি হয়ে গেলেন?
রাজি হয়ে গেলাম। তো পরে শুনলাম যে উনি বেতন তুলছে,
বেতন তুলে নিজে নিজে নিয়ে গেছে,
নিজে নিয়ে গেছে। আর অন্যদের বেতন হয়েছে গা 3,000 টাকা, আমার বেতনটা তুলছে উনি 2,500 টাকা।
আচ্ছা,
নতুন দেখে মালিক একটু বেতনটা কম দিয়ে আসি। তো আচ্ছা যাই হোক, কিছুদিন কাজ টাজ পরে দেহ মানে হেরার মতন হয়ে গেছে, সবকিছু হিসাব পেশাব বুঝি, হ্যাঁ কাজ টাজ করতে পারি মোটামুটি। 3,000 টাকা বেতন, খাওয়া টাওয়া সব মালিকের, এখানে আবার ওভারটাইম আছে। ৭-৮,000 টাকা মতন কামাইতে পারি
এই চিরা আর মুড়ি এগুলো করে
বানাই।
আচ্ছা আচ্ছা, ওকে।
বাড়িতে দেই কোন মাসে দেই 5,000, কোন মাসে দেই 4,000 টাকা, ঠিক আছে, দিয়া আমার যে খরচটা এটা কোন মনে মন মতন করে আমার 4-5,000 টাকা মাসে বাড়ি পাঠাইতে পারি। মা বাবা অনেক খুশি, সংসার মোটামুটি ভালোভাবে চলতেছে, খুব সুন্দর দিন যাইতেছে। এখন জিনিসের দাম বাড়তেছে, সবকিছু জিনিসের বাংলাদেশে সবকিছু জিনিসের দামই বাড়তেছে, ঠিক আছে, আমাদের বেতনও ওভারটাইমও বাড়তেছে। এ পর্যায়ে যাইতে যাইতে আমাদের বেতন হয়েছিল 6,000 টাকা, আর দৈনিক ওভারটাইম পরে 400-500 টাকা, মাসে 12-13,000 টাকা মতো ইনকাম করা যায়। তখন মোটামুটি আমার টাকা দিয়ে আমার ভাই, আমার বাবি, মা, বাপ,
মোটামুটি সবাই চলতে,
সবাই সংসার মোটামুটি চলে। আমি একলা শুধু কাজ করি আর সবাই মানে নিজেরা একটু টুকটাক করে রেডি গুছায় গেছে, মোটামুটি চলে। আমার ছোট বোন একটা লেখাপড়া করে, এগুলো চলাফেরা হইতেছে। তো ওইভাবে আমি 4-5 বছর কাজ করার পরে দিয়ে আমার বয়স হয়ে সময় 22 বছর হবে।
আপনি কি টানা 3-4 বছর এই কাজগুলোই করছেন?
এই কাজগুলোই করছি। তো তখন আমার বিয়ের নেশাটা ঠিক মতন জাগে,
মানে আপনি নিজে থেকে ফিল করলেন যে আপনার একটা বিয়ে হওয়া দরকার।
হ্যাঁ, একটা বিয়ে করার দরকার। তখন আমার নানি আছে কিংবা পারাপার্শ্বী দিকে দাদি আছে, ভাবি আছে, ওর কাছে কইলাম, করার পর দেয় কোনো মতনই কাজ হইতেছে না, মা বাবা রাজি না বিয়ে করাইব না। পরে আস্তে 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 হ্যাঁ মার সাথে মানে ওপেন হয়েছে এসে,
আমি ঠিক বুঝি নাই
মার সাথে ক্লিয়ার মানে বিষয়টা নিয়ে।
আপনি মার সঙ্গে কথা বলেন?
হ্যাঁ,
আপনি ডিটেইল স্টোরিটা আমাকে বলেন, কি বললেন মার সাথে, কিভাবে?
মার সাথে বলি যে এই দুজো এখন হে বলা তো বিয়ে শাদী করাইলে না, এখন কি বিয়ে শাদী করাইবা না করাইতা না? হ্যাঁ, মানুষের কাছে কই কোনো কথার উত্তর দেও না, ইয়া ধরো না মানে মার দিকে তাকায় না, অন্যদিকে তাকায় কইতেছে এসি, কইয়া একটু এনে কইয়া চলে আসি।
আচ্ছা
ঠিক আছে, আর বাদ বাহি যারা কই মানুষের হাতে কয়ে আসি।
আচ্ছা,
কোয়ানোর পরে দে, পরে কইছে আচ্ছা ঠিক আছে তোর যে বিয়ে করে আমি বলিয়ে থাকবি কই,
হে বলতেছে না,
মা কইতেছে
আচ্ছা
বলিয়ে থাকবি কই, একটা গোয়ার বান্ধার দরকার। আমি কইছি গোয়ার আমি 2 মাসের ভিতরে বানবাম।
আচ্ছা,
ও তুই দুই মাসের ভিতরে গর্ভান্ত হচ্ছে, তোর চার মাসের ভিতরে তোর বিয়ে হওয়ার আগুন। পরে আমি আবার আসলাম ঢাকা। ঢাকা আইসা মনোযোগ দিয়া কাজ করতেছি, এক টাকাও দিয়ে ফিরে খরচ করি না, ঠিক আছে, খরচ না করে কোনো আগে টাকা ঢোক করি না, না করার পরে যে তিন মাস কাজ করছি, কিছু টাকা পয়সা বোন সকলে দিয়া 25,000 টাকা মতন জমাইছি
এই ঘর বানানোর জন্য।
ঘর বানানোর জন্য 25,000 টাকা জমাইছি। জমানোর পরে দে এই 16,000 টাকা আমি আমার আব্বার কাছে দিয়ে দিছি, আর 4,000 টাকা আমার এক ছোট ভাইয়ের কাছে দিয়ে দিছি, ও আমাদের বাড়ির পাশেই, ও একখানে আমার সাথে এক জায়গায় কাজ করে।
জি
হ্যাঁ, এই হচ্ছে 20,000 টাকা, আর 5,000 টাকা আমি নিয়ে গেছি একবারে গরবান্দার মাঝামাঝির সময়। তো 16,000 টাকা দিয়ে কইছি তোমরা যা কিছু মাল টাল লাগে সম্পূর্ণ আনো, ঠিক আছে, আমি টাকা যা লাগে দিতেছি। তো 25,000 টাকা মোট খরচ হয় গড্ডা বানতে। গড্ডা বান্ধাম, বান্ধার পরে দিয়ে তিন মাস পরেই একটা মেয়ে দেখছে আমার লাগিয়া, খানা লেংরা লুলা জেড়াই দেহে এটাতে আমি রাজি আছি। মা ভাইয়া তো ইচ্ছে করে আর খারাপ দেখবো না, মা বাবার প্রতি এতটুকু বিশ্বাস আছে, খারাপ তো আর দেখবো না। তো এখন আস্তে আস্তে আমার লাগে পাত্র খুঁজে একটা মেয়ে দেখছে, মেয়েটা পছন্দ হয়েছে না, মেয়েটা একটু কালো মানে দুষ্ট টাইপের, হাসি চুলগুলা এলোমেলো, নাচ গান করে, এগুলো পছন্দ হয়েছে না, আমার পছন্দ হয়েছে। আচ্ছা ঠিক আছে, পছন্দ হয়েছে না, তারপর আরেকটা মেয়ে দেয়, মেয়ে দেখা মোটামুটি পছন্দ আমার। মেয়েটা দেখে হচ্ছে আমার মার, আমার মা দেখে, ঠিক আছে, আমার মার দুজুক পছন্দ হয় তাহলে আমারও পছন্দ হইব, মার আবার কোনো পছন্দ নেই, আমার মার পছন্দ হইলেই এগুলো সবকিছু ওকে হইব।
আচ্ছা,
মার পছন্দ হয়েছে, মার পছন্দ হওয়ার পরে দে বাবা দেখছে, বাপেরও পছন্দ হয়েছে, মেয়ে ভালো আছে, কাজ কাম করে, মোটামুটি সুন্দর আছে, ঠিক আছে, আমার মা ভাইয়ের যেহেতু পছন্দ হইব, মা কইছে যে আমার পছন্দ হয়েছে, ঠিক আছে, মেয়েটা ভালো আছে, স্বভাব চরিত্র ভালো আছে, কাম কাজ করে, মোটামুটি সুন্দর আছে, তুই দেখতে চাস দুজু তাহলে তুই মতো মতে দেখে লইতে পারছ, আমি তোমরা দেখছো আর দেহার প্রয়োজন নেই। তারপর তো আমি একদিন গেছি আমার এই যে ফারার একটা ছেলের সাথে, আমি চিনি না ওই মেয়ের বাড়ি, ও চিনে, ওর মেয়ের বাপের নাম কইছি আমি, আমার আম্মার কাছ থেকে জানছি মেয়ের বাপের নাম মতি, ও মতির বাড়ি কোনটা, আমার ফারার ছেলের কাছে কইছি আসি যে মতির বাড়ি কোনটা, কইছে যে অমুক বাড়িটা তুই একসময় আসিস, এরপরে দেখা যাবো, পরে গেছি আধা ঘন্টা মতন ওর বাড়ির সামনে বসে রয়েছি, তো মেয়েটা বাড়ির সামনে বেশি একটা আসে নাই, দেখতে পারি নাই, ওরে চলে আসি যা। মেয়ের যে গার্জেন ফোকো আমাদের বাড়ি হয়ে দেখছে না, আমারও দেখছে না, এই প্রথম আমার পছন্দ হয়েছে, আমার পছন্দ হয়েছে, পছন্দ আমার মতামত, আমরা মতামত যাই না, পরে ওরা ওদেরকে দাওয়াত দিল।
আচ্ছা,
ওই যে মেয়ের বাড়ি ওদেরকে দাওয়াত দিল।
জি,
দাওয়াত দেওয়ার পরে দে তখন আমার স্বাস্থ্য চেহারা মোটামুটি ভালো ছিল, এখন এসে বর্তমানে তখন আরো বেশি ভালো ছিল, তো প্যান্ট শার্ট পরে আমি বসে রয়েছি, আমার কিছু প্রশ্ন করছি, জিজ্ঞাসা উত্তর দিছি, এগুলো দেখি পিছিয়েছে, ঠিক আছে,
জিজ্ঞেস করলো আপনাকে,
জিজ্ঞেস করলো তোমার নাম কি কাঞ্চন, যে তুমি কি করো, যে আমি একটা কাজ করি, কি কাজ করো, যে আমি সিরা মিলে কাজ করি, ঠিক আছে, সিরা মুড়ি বানাই, দেখলো হাঁটা বেড়া দেখলো আর সবকিছু, তো
আপনারও হাঁটা চলা দেখলো,
হাঁটা চলা দেখলো, কথাবার্তা শুন কয়লো কিছু, এগুলো দেখছে, সালাম পাটা দেখলো, ঠিক আছে, চেহারা টেহারা দেখলো, কথাবার্তা শুনলো, কেবল ওদের পছন্দ হয়েছে।
আপনি মেয়েকে দেখছেন তখন পর্যন্ত?
না, মেয়ে দেখিনি।
তখন আপনি মেয়ে দেখেননি?
বিরতি শব্দ আরো একবার শুনতে পেয়েছি আমরা প্রিয় শ্রোতা। পাঁচ মিনিটের ছোট্ট একটা বিরতি নেব, ঠিক রাত একটার টাইম চেক হওয়ার সঙ্গে সঙ্গে আমি আরজে কিবরিয়া কাঞ্চনকে সাথে করে আরো একবার ফিরে আসব। যারা ওকে দেখতে চান চলে আসবেন আমার ফেসবুক পেজে, ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibriya.rj। আমি আরো একবার বলছি www.facebook.com/kibriya.rj।
KEBRIA.RJPST আছে আর জে কিবরিয়া নামে। অ্যান্ড যারা এখানে কনফেস করতে চান তারা প্লিজ আমাদেরকে ফোন করবেন, ফোন করে বলবেন জীবনে কি ভুল করেছিলেন, কেন করেছিলেন এবং তার পরিণতি আপনার জীবনে কি হয়েছিল। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 09613892892। আরো একবার বলছি 09613892892। ফিরে আসছি 5 মিনিট পর। Royal Tiger Drink presents Jaha Bolibo Shotto Bolibo Recharge Yourself 40 কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিঙ্ক জয় করেছে বিশ্ববাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবেই, সুন্দর আগামীটা তারা গড়বেই। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ। সময় রাত একটা, প্রিয় শ্রোতা আরো একবার ওয়েলকাম ব্যাক। আপনারা সবাই শুনছেন রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব আর জে কিবরিয়ার সাথে, এবং সঙ্গে রয়েছে আমার টিম মেম্বার মঞ্জুর, আর আজকে এখানে কনফেস করছে কাঞ্চন। আমরা কথা না বাড়িয়ে সরাসরি কাঞ্চনের কাছে ফিরতে চাই। কাঞ্চন, আমরা যেখানটাই ছিলাম
বলেন,
তারপর মেয়ের পক্ষ থেকে আমার দেখলো, দেখার পরে পছন্দ হয়েছে, পছন্দ হওয়ার পরে বিয়ের আলাপ মোটামুটি শুরু হইলো যে 25,000 টাকা দিবে
মেয়েরা, 25,000 টাকা দিবে
মেয়ের পক্ষ থেকে, 25,000 টাকা দিবে, একটা সাইকেল দিবে,
সাইকেল। এগুলো কি আপনারা চাচ্ছিলেন নাকি মেয়েরা ইচ্ছা করে দেওয়ার কথা?
এগুলো আমাদের গ্রামে এগুলা
রেওয়াজ,
হ্যাঁ রেওয়াজ হয়, ঠিক আছে,
আচ্ছা
এরকম দেওয়া নেওয়া হয় আসি।
আচ্ছা,
তো একটা সাইকেল আর কিছু ফার্নিচারের মাল, মানে খাট, চেয়ার টেবিল এগুলা দিব আসি মোটামুটি। ছাওয়াইছে, চাওয়ার পরে তো মোটামুটি বিয়া শাদী একবারে ফাইনাল হয়ে গেছে, কুরবানি ঈদের 4 দিন পরে বিয়ে হইব।
আচ্ছা,
তো মোটামুটি সবকিছুর আয়োজন টাইজন করা হয়েছে গা। কুরবানি ঈদের পরে 4 দিন পর আমি চলে গেলাম শ্বশুর বাড়িতে।
জি,
বিয়েটা হইল, হওয়ার পরে
বিয়ে হলো মানে আপনি বিয়ের আগ পর্যন্ত মেয়েটাকে দেখেননি?
না, আমার বাপ মাও আবার মেয়ের দিকে আইসে কিন্তু আমি দেখছি নাকি।
আচ্ছা আচ্ছা,
তো বিয়ে হইল, তখন এই যে মেয়েটা নিয়ে আইসি যে আমাদের বাড়িতে নিয়ে আইসি, তখন আমি বেশি একটা কথা কই না, লজ্জা করে আমার,
ঠিক
আছে, লজ্জা বেশি একটা কথা কই না। তো আনার পরে রাত তো 10টা 11টা লাগাত রইল, এ পর্যন্ত আমি মেয়ের সাথে কথা কইছি না, কিন্তু ইচ্ছা করে দেখতেও গেছি।
আচ্ছা, লজ্জা করছে?
হ্যাঁ, ও বলতে দূরে বসে রয়েছি, বসে থেকে দেখা যায় হাত পা সুন্দর আছে, মোটামুটি একটা পছন্দ হয়েছে
মনে মনে।
হ্যাঁ, মনে মনে একটা পছন্দ হয়েছে, ঠিক আছে, আর ওর সাথে কথা বলতে চাইছি না। বিয়ে করছি তো আমি, কথা তো আমি তো সারা জীবন বলবো।
আচ্ছা, এরকম একটা মনোভাব আছে,
এরকম একটা মনে হয়, আর মানে লজ্জাটা একটু বেশি আসি। তো বাসর হয়তো মোটামুটি লজ্জাটা মানে ক্লিয়ার কাট ভাঙে নাই, হালকা কিছু রয়েছে।
আপনার কথা শুনে আমরা বুঝতে পারছি যে আপনি আসলে লজ্জা ক্লিয়ার কাট ভাঙতে পারেননি।
তারপর বাসর রাতের পরের রাত্রি সকালবেলা, ঠিক আছে, পজরের আজানের পরপর তখন আমরা সারা এই বাসর রাতের পরের রাতে কিন্তু আমরা সারা রাত গল্প করছি, সারা রাতই যাক না, ফজর আজানের 1.5 ঘন্টা আগে আমি ঘুমাইছি, ঠিক আছে। ঘুমানোর পরে সে ফজরের আজানের আধা ঘন্টা কিংবা 1 ঘন্টা আগে আমি ঘুমাইছি, 2 ঘন্টা আগে, আর সে আধা ঘন্টা কিংবা 1 ঘন্টা আগে এই তার কাছে বলে একটা বিড়াল আসছে,
তার কাছে একটা বিড়াল এসছে,
বিড়াল আসছে।
এটা কি আপনি জানলেন কিভাবে, ঘটনাটা কিভাবে ঘটছিল আমি বিস্তারিত জানতেছি,
বিস্তারিত
আধা ঘন্টা 1 ঘন্টা পরে কি হয়েছে, সে কিছু করেছে মানে আপনি তখন তো ঘুমে?
হ্যাঁ, আমি ঘুমে,
হ্যাঁ
আমি ঘুমে, সে বলতেছে যে
সে আপনাকে ডেকে তুলেছে?
হ্যাঁ, চিৎকার দিয়ে বলছে বিড়ালটা আমার খেলতেছে, বিড়ালটা আমার খেলছে, এই যে দৌড়তেছে যেতেছে, এইসব কয়া মানে আমার একবারে আঞ্জাতে দোষে আসি, মানে ভয়ে আর কাঁপতাছে আর এমনি কান্দতাছে।
আচ্ছা আচ্ছা,
তখন আমি কুফি বাতি জ্বালাইলাম, জ্বালানোর পরে দিহি যে আমাদের যে ঘরটা ওই ঘরটা চারপাশে ফলো করি, ফলো করার পরে দিদি কোন বিড়াল টিড়াল নাই, ঠিক আছে, ওরে অনেক সাহস টস দিলাম, মানে অনেক কিছু কইলাম, করার পরে যে মোটামুটি মানে ওরে মানে যা কিছু বুঝানির আছে সম্পূর্ণ আমি যতটুকু সাহস দেওয়ার দরকার ততটুকু দিছি।
আচ্ছা,
দেওয়ার পরে মোটামুটি ঠিক আছে।
আচ্ছা,
ঠিক তাহার পরে যখন সকাল হয়েছে একদম ফসর হয়ে গেছে, ফসর হওয়ার পরে 7টার দিকে আবার ঠিক আমাদের দরজার সামনে থেকে একই চিৎকার, মানে হু এরকম করে একটা চিৎকার মারছে, জামার কাছে কি গাইছে? ওই বিড়ালটা আমার গাইতে হয়েছে, বিড়ালটা আমার গাইতে হয়েছে, কালা বিড়ালটা যে এটা গাইতে হয়েছে। গড় থেকে মানে গড়ের মধ্যে গড়ের দরজার সামনে আমার বোন বসে রয়েছে, বড় বোন, আমার আম্মা, আবার বাইরে বাইরে আমি দাঁড়ায় রয়েছি, দরজার থেকে এমনি করে সিলন মারছে।
প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব। এটা আসলে ডরের কাহিনী নয়, এটা জীবনের ঘটে যাওয়া অপ্রিয় সত্য, এবং সেখানে কিছুটা হলেও আপনারা যে ঘটনার টাচ পাচ্ছেন সেই ধরনের ঘটনা আসলে ডরে প্রচার করা হয় প্রতি বৃহস্পতিবার রাত 12টায়। কিন্তু এই ঘটনাটি একটু অন্যরকম, একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। হ্যাঁ বলুন, তারপর
তারপর এরকম বইটা পাইছে, বইটা পাওয়ার পরে রাত থেকে পর্যন্ত মানে একটু কথাবার্তাও চেঞ্জ হয়েছিল।
আচ্ছা,
কথাবার্তা একটু উল্টা পাল্টা কইতেছে, একটা কথার সাথে একটা কথার মিল নাই। তখন ওদের বাড়িতে আমি ফোন করলাম, ওদের বাড়িতে যাওয়ার কথা হচ্ছে রবিবারে, তো শনিবার দিনই এই ঘটনা ঘটে। শুক্রবার দিনের রাতে ওই ঘটনা ঘটে, আবার শনিবার দিন 7টার দিকেও এই ঘটনা ঘটে আছে।
আচ্ছা,
তো ওই ঘটনা যখন ঘটে তখন রবিবার দিন না গিয়ে আমরা শনিবার দিনই যাই।
আচ্ছা,
ওদের বাড়িতে একটা রিক্সা করে যাই, যায়া ও যে উল্টো পাল্টা কথাবার্তা কইছে আমার বোনের সাথে ঝগড়া লাগিয়েছে। ঠিক আছে, প্রথম দিনই আমার বোনের সাথে ঝগড়া লাগিয়েছে, কথাবার্তা করতে মানে একটা মিল পাইতেছি না। তো পরে গিয়ে আমি বিস্তারিত কইলাম যে ও তো এরকম এরকম করতেছে, বাড়িতে গিয়ে আর বেশি করতেছে,
বাড়িতে গিয়ে জিনিসটা আর বেশি হচ্ছে, মানে উল্টো পাল্টা আচরণ।
তো ও বলতেছে যে আমার মাথায় কি করতেছে আমি কইতে পারি না, তোর মা বোন যারা আছে সবাই ওরে নিয়া পানি টানি ডাললো, ডালার পরে যে জিজ্ঞেস করতেছে যে কি হয়েছে না হয়েছে, আমি কি হয়েছে না হয়েছে কইতে পারি না, আমার শুধু কইতে পারি যে আমার মাথা কি করতেছে আমি কইতে না, মাথা গরম হয়েছে গা, আমার পানি দেব।
আচ্ছা,
এখন আমি তো নতুন জামাই, এই প্রথম গেলাম, তো আমার মনের মধ্যে টেনশন, কি কালকে বিয়ে করলাম, আজ কি কি হয়ে এলো গা, এরকম একটা মনের মধ্যে অনেক টেনশন যাই গেছে গা, সেই মানে চিন্তা ভাবনা করতেছি। তখন সিগারেট খাই, একলা একলা বসে চিন্তা করতেছি আর সিগারেট খাইতেছি, দেখেছি আবার ওরে যে পানি ডালতেছে, পানি ডালা থেকে কইতেছে যে আমার একটা শালারা করছে, দেখ গেছে তোর দুলা ভাই কি কই গেছে, তখন আমার ডাইকে আনছে কাছে। আনার পরে আমি রাত্রে কইলাম ভাবির কাছে, কইলাম আসি যে ভাবি দেখেন ওর দুজু কোন সমস্যা তাহলে, ঠিক আছে, কোন ছেলেরে পছন্দ করে তাহে, কিংবা আমার দুজু হের পছন্দ না হয়, কিংবা আমার দুজু কোনো ব্যক্তিগত সমস্যা তাহে, ঠিক আছে, আপনার কাছে কোক কিংবা আপনার যে হের দাদি আছে আপনার কাছে কিংবা নানি আছে ওর কাছে কোক, আমি দুজু চেষ্টা করবো সমাধান করার লাগে, দু সমাধান না করতারি তখন একটা কিছু করুক কিংবা একটা কিছু খেয়ে আমার কাছে কইবো না, আমার কাছে লজ্জা পায় দু না কয় তা আপনার কাছে কোক, আমার কোন সমস্যা আছে নাকি, কিংবা হ্যাঁ কোন ছেলে পছন্দ করে নাকি, তা এরকম করতেছে বিয়ার পরে দিই। পরে ওনারা জিজ্ঞাসা করলো, জিজ্ঞাসা করার পরে দে কইছেন না এরকম কোন সমস্যা নাই, হ্যাঁ এরকম কোন বেদাল সেদাল নাই, পল্লাই পল্লাই ওনারা জিজ্ঞাসা করতেছে। আর এটা তো আমাদের দেশ গ্রামে জিজ্ঞাসা করে যে কি রে বেশা দিয়ে দিলাম
জামাই কিরকম বা কিরকম,
এগুলো তো জিগাই তোর কোন মানে অভিযোগ নেই।
আচ্ছা,
তখন কইতেছে যে আচ্ছা আইস কিছুদিন তাকিয়ে যাও।
কে বলছে?
আমার বাবিরা বলতেছে যে আইসা যখন এই ওর মাতাটা কি করতেছে, তুমিও তো হও হ্যাও তা হোক। তখন চার পাঁচ চার দিন তাহার পরে দে আবার আইসি আমাদের বাড়িতে, বাড়িতে আসার পরে দে আবার চার দিন
ওই চার দিনই কোন ঝামেলা ছিল?
ঝামেলা ছিল বলতে ওর এই যে মাথায় কি করে গেলি,
আচ্ছা আচ্ছা,
মাথা ব্যথা করে গরম হয়ে যায়, ঠিক আছে, কোনো কিছু
সহ্য করতে এরকম এরকম প্রবলেম হচ্ছিল
এরকম।
তখন আপনি কি জিজ্ঞেস করেছিলেন যে বিয়ের আগে ধরনের প্রবলেম ছিল কিনা বা ওদের ফ্যামিলিতে ধরনের কোন সমস্যা আছে কিনা, এরকম কি জিজ্ঞেস করেছিলেন কাউকে?
হ্যাঁ জিজ্ঞেস করছি।
তখন ওরা কি বলেছে?
তখন কইছে যে ওদের কোনো এরকম কোন সমস্যা নেই,
সমস্যা নেই,
সমস্যা নেই।
তারপর
তারপর সাত দিন শ্বশুর বাড়ি থেকে বাড়িতে আসি, বাড়িতে আসার পর এখন তো একটু যাবো দিতে, শ্বশুর বাড়িতে গেলে তো টাকা পয়সারও দরকার হয়, হ্যাঁ অনেক কিছু নিতে হয়, কিছু টাকা পয়সা বার করে মানে কয়েকদিন পরে যাবো আসি। তো ওই কয়েকদিন থাকতে থাকতেই মানে ওই যে কালো বিড়ালটা কথা নিয়া রাত্রে মানে উল্টা পাল্টা কথা মানে বেশি বেশি কওয়া শুরু করছে।
আচ্ছা আচ্ছা,
আমার বলতেছে যে তুমি আমার নষ্ট করে ছাড়িয়ে দিবা, তুমি এই করছো এই করছো, তুমি কালা বিড়াল লয়ে ঘুরো, হ্যাঁ এইগুলা মানে একটার সাথে কথার কোন আটার কোন মিল জিল নেই, এগুলা কওয়া শুরু করছে। শুরু করার পর দিয়ে আমি ওর বড় ভাইয়ের কাছে ফোন করলাম যে দেখেন এরকম এরকম কইতেছে, আর ও কইতেছে যে আমার মাথা ব্যথা করতেছে, জ্বর উঠছে। আমি কিছু বড়ি টুরি আনলাম মানে খাওয়াইলাম, আর মানে এক এক দিনে এক এক কথাবার্তা কয়ে দিয়ে উল্টা পাল্টা কথা কওয়া শুরু করে। পরে তারা তাদের বাড়িতে নিলাম, আবার তাদের বাড়িতে গেলাম, তখন করে মানে ঠিক মতনে ওই যে
বাড়িতে গেলে ঠিক হয়ে যায়।
হ্যাঁ না ঠিক মতন বাড়িতে গেলে ঠিক হয়েছে না, মানে ওর যে মাতার ইয়াটা ঠিক আছে, মাতার যে সমস্যাটা এটা ঠিক মতনে বাইসে যায়। কাপড় চোপড় পরলে পরে না পরলে নাই,
তো ভয়াবহ অবস্থা
সম্পূর্ণ বিছানায় সবকিছু করতে থাকে।
আচ্ছা
রাত্রে যখন আমি তার পাশে শুই এমনও অর্ধেক রাতে দিই আমার সাইডে যে ফোর্সআপ চলে আসছে, তো এগুলা তার বাপ ফেরে
মানে কি সারাদিনই কি এরকম অ্যাবনরমাল থাকতো, পাগলের মতো আচরণ করতো, নাকি রাতের বেলা শুধু বেশ কিছু সময় দিনের বেলা এরকম কিছু হতো?
এই জিনিসটা যখন উত্তেজনা বেশি হয়ে গেছে বাড়তি দিকে যখন, তখন মানে রাত দিন সমানই করতো,
টানা করতে থাকতো।
হ্যাঁ টানা করতেই থাকতো।
আচ্ছা
করিয়ে দিত, তো এই যে হোয়াটসঅ্যাপ করে দিত, এগুলো করতো এগুলো করতো, এগুলা তার একটা বড় বোন আছে কিংবা বাবিরা আছে, এগুলো দেখাইছে আমি, দেখেন বাবি এগুলা কাজ করে তোরে বুঝায়, বুঝাইলে কি বুঝলে সে না তোরে কিছু ওর ভাইয়ে আর ওর বড় বোনে কিছু মার দূর করে, মার দূর করার পরে দেও
গায়ে হাত তোলে।
হ্যাঁ গায়ে হাত তোলে, গায়ে হাত তোলার পরে ঠিক হইতেছে না, এখন দেহ আরো কালি দিনে দিন বেশি, তখন নিজের যে কাপড়টা এটাও সে পড়তে পারে, কাপড়টা আরেকজনে ফরাই দেওয়া লাগে, ছুইলে দেখে গেল আমার ঠিকঠাক করে দেওয়া লাগে। এখন এরকম করতে 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 এখন তো ঠিক মতনই ধরতে পারে। এখন দেশে কবিরাজ টবিরাজ দেখাইতেছে, বহুত কবিরাজ টবিরাজ দেখাইতেছে, কোনো কিছুই কাজ হইতেছে না। 10-12 জন কবিরাজ দেখানোর পরে দিয়ে একটা কবিরাজের হাতে গিয়ে ভালো হয়েছে।
ভালো হলো?
ভালো হয়েছে বলতে ওনার হাতে ক্লিয়ার ভালো হয়েছে না।
আচ্ছা
উনি একটা তাবিজ দিছে, দিয়ে কইতেছে আমার কাজ যেটা করার এটা শেষ, এখন এই ডাক্তারে কিছু ওষুধ খাওয়াতে হবে।
আচ্ছা
কোন ডাক্তার? যে হাসান ডাক্তার, ওষুধ খাওয়াইতে হইব, খাওয়াইলে মোটামুটি ভালো হয়ে যাবো। ঠিক আছে পরে ওই ওনার তাবিজ নিয়ে পরে গেছে ডাক্তারের কাছে, ডাক্তারের কাছ থেকে কিছু ব্যবস্থা করে কিছুদিন ওষুধ খাওয়ার পরে দেয় ঠিক হয়ে যায়।
আচ্ছা
এর মধ্যে মানে 3 মাস তাহে এরকম পাগল অবস্থা তাহে 3 মাস ওষুধ ভরার কায়া মোটামুটি ঠিক হয়ে যায়, আর একেবারেই ঠিক হয় নাই, যে কথা যে উল্টা পাল্টা কয় মানে একেবারে ক্লিয়ার হয়েছে না। তোর মা বাপ ওরা সবাই আমার বুঝাইছে দেহ মানে এই সমস্যাটা যেহেতু দেহাই দিছে একেবারে ভালো হইব না, হ্যাঁ অস্তে আস্তে অস্তে আস্তে এটা যাইব, এরকম একটা কিছু বুঝাইছে। তো আমিও বুঝাইছি যে দেহ ওর মা বাপ যারা আছে সবাই আমার বুঝাইছি। তোমার দুজো বোনের একটা এরকম হইতো তুমি কি করতাম? তো আমি জিনিসটা চিন্তা করলাম, চিন্তা করার পরে
খারাপ লাগলো নিজের কাছে, নিজের বোনের হলে কি করতাম,
মনে করছে যে আসলেই তো কথা ঠিক। তারপর 3 মাস পর ভালো হওয়ার পরে আমাদের সংসার মোটামুটি ভালোভাবে চলতেছে, খাইতেছি থাকতেছি। কিছুদিন পরে ও মানে সন্তান হবে আসি, মানে
এর মধ্যে আপনার বউবার কনসিভ করে ফেলেছে।
জি মানে 3 মাস ও পাগল অবস্থা চাওয়ার পরে দেয় 1-1.5 মাস থাকার পরে দেই মানে বাচ্চা হইব এরকম একটা মানে ও বলতেছে। এভাবে মোটামুটি হ্যাঁ ভালোই কাম কাজ করতেছে, আমিও মোটামুটি কাম কাজ করতেছি। যখন বাচ্চাটার বয়স তার ফেডে 6 মাস বয়স হয়েছে, তখন আমার এই কোমরে হঠাৎ করে ব্যথা পাই,
কোমরে হঠাৎ করে ব্যথা পান।
কোমরে ব্যথা ভাই ইয়াতে গিয়া ওই যে আরেক জায়গায় গেছি সিরের মিলে গেছি, আবার এই 1 বছর সিরের মিলে যাইনি, বের করার 6 মাস পরে সিরের মিলে গেছি। যাওয়ার পরে দিয়ে মানে খাসটা খুব ভারী খাস, মানে মাথায় 2-2.5 মন জিনিস বাড়ি লইতে হয়, ওইখানে তো তখনকার পরিশ্রম করতে পারতাম, শক্তি ছিল গায়ে, তখন হঠাৎ করে একটা বস্তা নিয়ে না ব্যথা পাইছি, যেতুর ব্যথা পাই এতটুক ব্যথা সারা বছর বেড়ায় পাই, মানে কোন সমস্যা হয় না। ব্যথাটা পাওয়ার পরে দে এখন তো মাজা নিয়ে লড়তে পারি না, এই মেরুদণ্ডের মাঝে ব্যথা পাইছি এখন তো লড়তে পারি না, এখন মানে দুশিরা ভরতে যাই বইরা যখন বলটা বাসায় তখন এই জায়গাটা মধ্যে ব্যথা পাই।
আচ্ছা
যখন একটা যে কোনো জিনিস একটা উড়াইতে যাই তখন এই জায়গাটা মধ্যে ব্যথা লাগে, তখন আস্তে 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 অনেক ওষুধ ভরা খাইলাম, তখন ছিলাম ইয়াতে গাইবান্ধা, তো ওইখানে ডাক্তার দেখায় ওষুধ বসে খাই, ডাক্তার বলতে বড় ডাক্তার দেখায় নাই, ছোটখাটো ফার্মেসি তো আসি, বড় ফার্মেসি আছে না, এগুলার দেখে ওষুধ বসে খাই, কায়া ঠিক হয় না, তো 1 মাস কাজ করে আমি বাড়িতে চলে আসি, ঠিক হয় না, বাবার কাছে কইলাম, মা বাবা মানে জিনিসটা একটা বেশি একটা গুরুত্ব দিছে না।
আচ্ছা
এখন বিয়া শাদী করছে, এখন মনে হয় ঠিক মতো কাম কাজ মন বেশি একটা করবো না।
আচ্ছা
এরকম অনুভব করছে, তখন আমার যতটুকু কায়াতে কুলায় আসি ওষুধ ভরা কায়া দিতেছি ঠিক হচ্ছে না, এর মধ্যে আমার যে এই স্ত্রী যে বাচ্চা হবে মানে সময় হয়ে গেছে, তখন আমি বাচ্চা হওয়ার ছাড় দিন,
তখন কি আপনার স্ত্রী সুস্থ?
হ্যাঁ, মোটামুটি সুস্থ।
আচ্ছা,
বাচ্চাটা হওয়ার ছাড় দিন আগে আমি এক জায়গায় চলে গেছি কাজ করতে।
আচ্ছা,
মানে তখন পারি কোনো কাজ করতে পারি না, এই জায়গায় বেতা পাই, মানে আমার কাছে নাই একটা টাকা, মানে একটা টাকাও নাই যে আমি একটা চকলেট কামুজে এক টাকা দিয়ে, এরকম একটা টাকাও নাই। যেদিন গেছি আমি ওর সাথে কথাবার্তা বলে গেছি মোটামুটি, গেছে ওর কোনো তেমন কোনো সমস্যা নাই। যেদিন গেছি এর তিন দিন বাদে আমার আশ্রয়দানের পরে যে খবর গেছে যে আমার স্ত্রী হতে পেরেছে, যে রুকসানার তো এরকম সমস্যা, কেমন খুব বেশি বেজাল, হাসপাতালে নিতে হইব, কেমন ও মানে সিল্লাফাল্লা করতেছে খুব বেশি, ঠিক আছে, এমন জোরে জোরে সিল্লাফাল্লা করতেছে ডাক্তারের কাছে কেউ লয়ে যায় না। যে গ্রামের যে দাত্রী মহিলারা আছে না, ওরা কইতেছে কয় এই সময় খুব সিল্লাফাল্লা হয়। আমি সে মোবাইলে কইতেছি আমি যে সিল্লাফাল্লা হওয়ার দরকার নাই, আপনার ডাক্তারের কাছে লয়ে যান তাড়াতাড়ি, মোবাইলের সিল্লা নিয়ে শুনে আমি কইতেছি। পরে বাদের দিন হাসপাতালে লয়ে গেছে, রাত থেকে ব্যথা শুরু হয়েছে, একবার সিল্লাইছে, পরের দিন সকাল 11টার সময় হাসপাতালে লয়ে গেছে। হাসপাতালে লয়ে যাওয়ার পরে দে তখন আরো ব্যথা আরো বাড়ছে, ব্যথা খুব অতিরিক্ত ব্যথা বাড়ছে। আর আমি সকালে ওই জায়গা থেকে রওনা দিন, তো মোবাইলে শুনতেছি যে সিল্লা ফেল্লা করতেছে। তো একটা আমার একটা বাবু হয়
বিরতি শব্দ আরো একবার, ছোট্ট একটা বিরতি, মাত্র চার মিনিটের। চার মিনিট পর আমরা আবারও ফিরে আসবো রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিবতে, কাঞ্চনের জীবনের অপ্রিয় সত্যে। আমরা সবসময় একটা কথা বলি প্রিয় শ্রোতা, ভুল বা অপরাধ আপনি যাই বলুন না কেন, এটার পেছনে শক্তিশালী ব্যাকগ্রাউন্ড থাকে, তারপর সেই ভুল এবং অপরাধের জন্ম হয় এবং সেখান থেকেও পার পাওয়া যায় না, কারণ ভুল এবং অপরাধ করলে সেটার প্রায়শ্চিত্ত আপনাকে ভোগ করতেই হয়। যারা ভুল করেন, যারা অপরাধ করেন, এই মানুষগুলো এসে বিনম্র চিত্তে নিজের জীবনের সমস্ত অপরাধগুলো আপনাদের সামনে স্বীকার করেন, এই অর্থে যে তার মতো করে আরেকটি অপরাধীর জন্ম আমাদের সমাজে যেন না হয়। আজকে কাঞ্চনের কাছ থেকে আমরা কি শুনতে যাচ্ছি শেষ পর্যন্ত অপেক্ষা করুন, ছোট্ট একটা বিরতি, মাত্র চার মিনিট পর আমরা আবারও ফিরে আসছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিবতে। Royal Tiger Drink presents Jaha Bolibo Shotto Bolibo Recharge Yourself 40 কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিঙ্ক জয় করেছে বিশ্ববাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবেই, সুন্দর আগামীটা তারা গড়বেই। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ। সহজে সবখানে লাইফটাকে ভরপুর করতে ইস্পাহানি মির্জাপুর নিয়ে এলো 25টি টি ব্যাগের স্মার্ট ব্যাগ, তাই যেখানেই থাকো যেখানেই যাও ব্যাকপ্যাকে সব সময় সহজে সাথে রাখতে পারো এই স্মার্ট ব্যাগ। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
আরো একবার স্বাগত জানাচ্ছি, চার মিনিট পর আপনারা শোনা শুরু করেছেন রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব, কাঞ্চনের জীবনের অপ্রিয় সত্য এখানে উদ্ঘাটিত হচ্ছে। আমি আর জে কিবরিয়া আপনার সঙ্গে, এবং আজকে আমাদের এখানে টিম মেম্বার হিসেবে রয়েছে সাউন্ডে এবং বাকি অন্যান্য কাজগুলোতে মঞ্জুর। আর এই মুহূর্তে কথা না বাড়িয়ে আমরা আবারও ফিরব কাঞ্চনের কাছে। কাঞ্চন, তারপর
বাবু হয়, বাবুটা হয় মরা, ভিতরেই মরা হয়, মরা হয় বলতে হাসপাতালে দিছে, হাসপাতালের যে নার্স ওরা বলতেছে বাড়িতে যে দাত্রী করছে যারা, এরা মারি লাইছে, আবার দাত্রী যারা কইতেছে কো হ্যাঁ আমরা বাচ্চা মারিলাম কেমনে, এই হাসপাতালে মারা গেছে কয়টা মরাই হয়েছে, ঠিক আছে, এরকম একটা কিছু কথা আলোচনা চলতেছে। তো আমি আস্তে আস্তে দেরি হয়ে যায়, তো মরা বাচ্চা হয়েছে, তো বাচ্চাটা মারি টারি দিছে, বলার শীতকাল ছিল, দেওয়ার পরে দে কেটে বার করতে হয়েছে, এরকম একটা অপারেশন হয়েছে। অপারেশন হওয়ার পরে দেয় প্রায় 4,000 টাকার মতন খরচ হয়, সরকারি হাসপাতাল, তো সরকারি হাসপাতালে নার্সেরা খুব খারাপ, থাকার জন্য মানে ব্যবহার খুব খারাপ করে, কিছু টাকা দিলে কাজ সুন্দর করে ভালো করে করে, ব্যবহার ভালো করে, টাকা না দিলেই মনে করেন যে উল্টা পাল্টা শুরু হয়ে যায়। তো নাসারে কিছু টাকা পয়সা দিছি, তারপরে কাজটা সুন্দর করছে, তারপরে দে আমি যোগ্য পড়ছি। পড়ার পরে দেই ওরা বাকি যারা ছিল, আমার স্ত্রীর সাথে আমার শাশুড়ি আর আমি রাত্রে রয়েছি, মানে হসপিটালে তিন দিন টাকা হয়েছে। তিন দিনের মধ্যে লাস্টের দিন আমি গেছি আর দুই দিন অন্যরা রয়েছে আসি। লাস্টের দিন সে আবারও তার এই সমস্যা দেয়া দিছে,
মানে ওই আগের যে সিম্পটম ছিল সেগুলো ফিরে আসছে,
মাথার যে সমস্যাটা আছে না ওইটা দেখা দিচ্ছে ঠিক মতনই।
আচ্ছা,
সিল্লা ফেল্লা শুরু করছে, কালি কইতেছে আমার আবু কই, আমার বাবু কই,
মানে ওই বাচ্চার কথা বলছে,
হ্যাঁ বাবু কই, হ্যাঁ আমার বাবুটা কি করছো তুমি কই রাখছো, এইগুলাই গালি করতেছে। হ্যাঁ আমার বাবু গেলে নিছে, বাবুর এনে কুজে হেনে কুজে, ওই হাসপাতালের যে সিট সিটের নিচে কুজে, ব্যাগে কুজে, হ্যাঁ আমার বলতেছে তুমি বিক্রি করে লাইছো, এগুলো বলতেছে। তখন তার ভাইয়ের কাছে ফোন করলাম, ফোন করার বাজে আমি যে কইছি যে বলে ভাই এরকম এরকম করতেছে, ওর ভাইও কইছে যে বাড়িতে নিয়েও, ওইখানে ডাক্তার দেয়া, ডাক্তার যা কয় নিয়েও।
আচ্ছা,
ডাক্তার দেয়ালাম, ডাক্তার কইছে যে এখন যদি ইচ্ছা করো তাহলে তোমাদের বাড়িতে নিয়ে যেতে হবে। তো বাড়িতে গেলাম, ওদের বাড়িতে, বাড়িতে যাওয়ার পরে দে চিল্লা ফেল্লা শুরু হয়েছে, এই চিল্লা ফেল্লা শুরু করেছে আমার আবু কই, হ্যাঁ আমার আবুটা কইলু গাইছে, এই সুকেসে কুজে, কোনে ব্যাগে কুজে, খাটের নিচে কুজে, কোনে আমার আয় ধরে, কোনে তার মারা আয় ধরে গিয়ে বাবু কই, এই বাবুর কথা চিল্লা ফেল্লা শুরু হয়ে গেছে। তা করতে করতে সারাদিন তো চিল্লা ফেল্লা করছে, রাত বড় শুরু করছে চিল্লা ফেল্লা। ওর ভাই আইসে, আরেক ঘরতে ওর ভাই আইসে, রাইতে রাইতে তিনটে সময় চিল্লা ফেল্লা শুরু করছে। তার ভাই উঠে আইসে একটা রশি আর একটা লাডি নিয়ে আইসে, লাডি নিয়ে আসার পর ওকে কিছু পিটনা দিছে।
আপনি থাকা অবস্থায়?
আমি থাকা অবস্থায় ওরা কিছু পিটনা দিছে, মানে পিটনাটা দেওয়ার দিনের বেলা আমি ওর বাবির কাছে কই রাখছি, বাবি দেখেন ওর যে জায়গায় অপারেশন হয়েছে ওই জায়গাটা অবস্থা বেশি ভালো না, ওর কাঁসা, ওরে কেউ মারে টারে না যাতে, ঠিক আছে মারলে কিন্তু ওর মাথারও সমস্যা, একটু কিছু হয়ে যা লাগে পরে কিন্তু আমরা এলে দৌড়াদৌড়ি করা লাগবো, এবং কি আমরা এই টাকা পয়সা লাগবো, ঠিক আছে ওরা যে কেউ মারে না, আর ও তো পাগল এরকম করে করতে থাক, সহ্য করে থাকতে হইব, সহ্য না করতে পারে ওর ভাইয়া কিছু মারধর করে, মারধর করার পরে দে লইছে রশি দিয়ে বান্ত, মানে হাতে পায়ে ঠিক মতনে বান্ত লইছে। তখন বান্ত যখন লইছে ওর ভাইয়ের একটা বকা দিছে যে এই সুরের ঘরের সুর, তোর শরীরে যদি মারে তোর কেমন লাগবো, হ্যাঁ তুই তো জাগা,
মানে বকা দিয়েছে
মানে আমার স্ত্রী ওর বাইরে।
আচ্ছা,
হ্যাঁ ওর বাইরে একটা ধাক্কা মারে ফালাই দিছে, করে কি পাশে সুকে তো নামায় ফালাই দিছে, ফালাই দিয়ে আমি যে জায়গায় শুয়ে রয়েছি ওর ঠিক সেই জায়গায় এক লাভ দিয়ে গেছে,
মানে আপনার কাছে,
হ্যাঁ গিয়া করে আমার দুইরা শুয়ে রয়েছে। তখন তো হারে বড় ভাই এই জায়গায় তার যাইতে পারে না, ওর জায়গায় গেছে না, চুপ করে করতে বাইরে গেছে, তোরা সারা একবারা চুপ করে ঠান্ডা মাথায় গোবাইছে। হজরাজানার এক ঘন্টা আগে থেকে আবার শুরু হয়েছে
একই কাহিনী,
এই চিল্লা ফেল্লা শুরু হয়েছে, চিল্লা ফেল্লা করতে 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 এখন হেই আবার এই কবিরাজ কুসদ আছে, কবিরাজ ডাক্তার যারা আছে সবাই কুসদ আছে, কুসদে 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 আগের যে ওষুধ গুলা খাইছিল ডাক্তারের কাছ থেকে, এখন এই ওষুধ গুলা খাওয়ার চিন্তা ভাবনা করাইতেছে যে এই ওষুধ গুলা খাওয়াইতে উনি আলোচনা করতে আসি। আর এর আগে যে কবিরাজের কাছে গেছিল, কবিরাজ মারা গেছে, কবিরাজ গেছে এখন কার কাছে যাইব, অন্য একটা কবিরাজের কাছে যাইব, ভালো কবিরাজ পায় না পরে এখানে সেখানে লয়ে যায়, হুজুরের বাড়ি লয়ে যায়, এনে হেনে লয়ে যায়, যেহেন যায় ওর মা যায়, ঠিক আছে আমি যাই না বেশি একটা যাই না। আরেকদিন আমার এক ফুফু সন্ধান দিছে যে অমুক জায়গায় একটা ভালো কবিরাজ আছে, ওই জায়গায় নিয়ে গেলে ভালো হয়ে যাবো, তোরা কথা মতন ওই জায়গায় নিয়ে যায়। উনি হলো হুজুর, কিছু তাবিজ টাবিজ দেওয়ার পরে কইছে যে এমন কিছু ওষুধ বার খাওয়া লিটি হয়ে যাবো। আবার ওই যে ওই ডাক্তার আছে না, যে ডাক্তার প্রথম ওষুধ খেয়েছিল, ওই ডাক্তার কাছ থেকে আবার কিছু ওষুধ বার খাওয়া শুরু করে, তারপর ওরে ভালো করে সুস্থ করে, এখন ও মোটামুটি সুস্থ হয়েছে। সুস্থ হওয়ার পরে দে মার সাথে আমার একদিন টুকি টাকা জিনিসটি, আমার যে স্ত্রী আছে না ওর যে মাতার সমস্যা, ওর সাথে আমার মার আর ওর মানে কোনো মতনই মিল পড়ে না, মানে কোনো মতনই মিল পড়ে না। এখন আমার মা আর একটু রাগ বেশি আর ওর তো হয়েছে মাতার সমস্যা, ওরা দুজনে মানে একটু পর পরেই লাগিয়া যায়। আমার ছোট বোনও লাগে না, আব্বাও লাগে না, হ্যাঁ আমারও জগ্রহ হয় না, আমার সাথে একটু আড্ডু লাগে, লাগতে 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 আমার কইতেছে এটা এটা বুঝি না, তোমারও অসুখ, তোমার বেডেরও সমস্যা, দুজন মানুষের যে চলায় নেওয়াটা খাওয়াটা তা পারতাম না, তোমার চিন্তাকে তুমি করো গা।
কে কাকে বলেছে?
এটা আমার আম্মা আমার কইতেছে, রাগে আসি আমার বউ আমার গালাগালি করতেছে, আসি গালাগালি করে দেয় এই কথা কইতেছে। আমি কইছি যে যে বেলা সুস্থ আছিলাম হে বেলা তো কামাই আনিয়ে দিছি, হ্যাঁ হে বেলা জুজুটা দমকও দিছি কিংবা খারাপ কথা কইছি, হে বেলা কিছু কইছি না।
মানে যেটা বললো আপনার মা যে আপনিও অসুস্থ, আপনার বউ অসুস্থ, আপনাদের দুজনকে ফ্যামিলি দেখতে পারবে না, তাই তো?
হ্যাঁ, দুজনে চলা সম্ভব না, এক টাকা কামাই নাই রুজি নাই, কেমনি কি করবো? তো তোমরা এই কামাইও করবা না, রিলি এই বৈশা কাইবা, বড় বড় কথা কইবা, তোমার বউ বড় বড় কথা কইলবো, এগুলো আমি সহ্য করতাম না, আমার আম্মাই কইতেছে। তখন বউ তোমার যে কথার কোন সিরিয়াল নাই, বউ মা দুজো কয়ে দে, বউ কমানে আরো বিপরীতে কয়ে আসি, ডবলটা কয়ে, ঠিক আছে? কাজে লাগতে 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 অনেক বড় হয়ে যায়। তখন আমি আসি, আসার পরে এই ঘটনা শুনি, শোনার পরে যেমন আমার আম্মা যখন কইতেছে যে বলে আমরা দুজন ফালতাম না, তখন আমার মনে মধ্যে গেছি কি সারাটা জীবন আমি কামায় খাওয়াইলাম, আমি এখন আমি একটু অসুস্থ হয়েছি গিয়ে এর কারণেই আমার আম্মাই কইতেছে যে তোমরা দুজনেই হ্যাঁ অসুস্থ, তোমরা দুজন রে ফালা সম্ভব না। তখন এক পর্যায়ে মার সাথে কথার কাটাকাটি হইতে 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 একটু গভীরে চলে গেছে, গভীরে যেতে যেতে মানে একদিন পার হয়ে গেছে,
মানে মার সঙ্গে টুকটাক কথা হয়ে যাচ্ছে,
হয়ে চলতে আছে। মা আমার আম্মা কি একটু গুসা করে আবার এই ভাত খাইবো না,
আচ্ছা
ভাত খাইবো না, আবার এই বাড়ির থেকে রাগ করে দেবো, ঝগড়া করার পরে দুই দিন লাগাতে ঝগড়া হইতেছে, এই ঝগড়া আমার আব্বাও তেমন জানে না, আমিও তেমন জানি না, মানে দুজনের একজনে বুঝাইতে মানে দু হাড়ি পাতিল দেওয়া তো যা হেনক ঝগড়া হয়, ঠিক আছে হেনক ঝগড়া হয়। এটা করতে 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 আমার আম্মাই কইতেছে, আমার আম্মা খায় না ভাত খায় না, আমার আম্মাই কইতেছে যে এরা দুজন রে দুজু আজকে দিনের ভিতরে আলাদা করে না দৌ, আমি ভাতও খাইতাম না, গরু যাইতাম না, এগুলো আমি থাকতাম না।
মা এই ধরনের কথা বলছে,
আমার আম্মাই কইতেছে আমার আব্বারে, আব্বা কইতেছে যে তুই জায়গা পাইতো বাড়িয়া, কথা নাই কথা লই এসছ, দেখছস অবস্থাটা কি তৈছে, কই ফেলবাম? আম্মা মানে না, আম্মাই কি করছে আমার বউর সাথে ঝগড়াটা আরো বেশি বেড়ে গেছে, ওখানকালি মানে উপরের দিকে উঠতেছে, মানে মানে বিস্ত্রী ভাষায় বকাসকা
বুঝতে পেরেছি, বিস্ত্রী ভাষায় গালিগালা,
হ্যাঁ বিস্ত্রী ভাষায় গালাগালি হইতেছে। আমি আমার স্ত্রীকে কিছু কইতেছি না, ওরে বুঝাইতেও আসি না, কারণ ওরে তো বুঝাই লাভ নেই, আমার সাইড থেকে ওরে বুঝাই লাভ নেই, ও হলো পাগল, ঠিক আছে? আমার আমি আগে কইতেছি আমার ওর সাথে কোনো কথা কইবে না, ও হলো পাগল, ওরে বুঝাইবো কি, ঠিক আছে? আমি তোমারে বুঝাই, তুমি সবসময় ওর সাথে বাইর টেলতে থাকবা। তো অনেকবার বিস্ত্রী কথাবার্তা হইতে 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 এখন বউর সাথে ঝগড়া বাদ দিয়ে আমার সাথে ঝগড়া শুরু হয়েছে।
আপনার মার
পরে আমি টান দিয়ে এত দূরে টান দিয়ে আমি গর্ব হয়েছে খুঁজে এই কই যাস গা এনে টিপ মারি টান মারি আমি জুড়ে এমে মাটির মধ্যে ফলা দিয়েছি।
এখানে একটা কথা বলি প্রিয় শ্রোতা, এতক্ষণ ধরে যারা ধৈর্য ধরে ওকে শুনেছেন, ওর যে জীবনের যে অপরাধ, শুধু একটা কথাই বলতে পারি, ওর একটা সহজ সরল জীবন, একটা পাগল প্রায় স্ত্রীকে বাপ মা বিয়ে দিয়ে দিয়েছে, না দেখে শুনে তাকে বিয়ে করে তাকে মেনে নিয়েছে সংসারে, এটা খুব কম মানুষের পক্ষেই সম্ভব আমাদের মতো এই এই বর্তমান জামানার ছেলেদের ক্ষেত্রে, সম্পূর্ণ ফ্যামিলির উপর চলে যায় ব্লেম। তারপর ওর মতো ছেলে যে মোটামুটি শিক্ষিত না কিছু না, সে যে এইভাবে মেনে নিয়েছে, এটা নিঃসন্দেহে একটা অনেক বড় ব্যাপার। যেটা অনুষ্ঠানের মাঝামাঝি পর্যায়ে বলেছিলাম যে ওর অপরাধ পাওয়া খুব মুশকিল আজকের এই যাহা বলিব সত্য বলিব, সে অপরাধের জায়গাটি হচ্ছে এটা, মাকে যে আচরণটিও করলো মাত্র কয়েক সেকেন্ডের বর্ণনায় এবং ওর জীবনে যে ঘটনাটি ঘটে গেছে সেটাও কয়েক সেকেন্ডে, কিন্তু কত বড় এবং কত ভয়াবহ রকমের অপরাধ, এটা অচিন্তনীয়। এবং এটা আমরা বারবারই বলি যে আমাদের সমাজে এই ধরনের ঘটনা ঘটে না তা কিন্তু নয়, এরকম ঘটনা অহরহই ঘটে কিংবা এর চাইতেও বড় ধরনের ঘটনা ঘটে, কিন্তু ও কেন এসছে আজকে যাহা বলিব সত্য বলিব, তো ওর নিজের যে অনুতপ্তের জায়গাটা সেখান থেকে হ্যাঁ আমরা একটু সামনের দিকে আগাতে চাই স্টোরিটা। তারপর
আমার আম্মারে এভাবে টান দুজন বসে ফেলায় আমার আম্মার মনে হয় একটু ব্যথা পাইছে, ব্যথা হওয়ার পরে দে
তো মা কি করছিল, মা কি বলছিল ওই সময়টাতে?
মা কি ব্যথা ফাই কান্তাছে না, যে মনের যে একটা বেদনা ফায়া কান্তাছে। তখন মানে পাড়াপাশি এলাকার মানুষ প্রতিবেশী মানুষ আইছে, তারপরে আমার যে মানে বকাবদ্ধ করতেছে যেই যে এই কাজটা কি করছো কি করছো কি করছো কি করছো। তখন আমি গেছি দূরে গিয়ে মা যখন কান্তাছে আমারও চোখ দিয়ে ফানিতেছে আসি, আমি গিয়ে দূরে এক জায়গায় গিয়ে কান্তাছি আর সিগারেট খাইতেছি। তখন মানে কেউ আর কন্ট্রোল রাখতে পারি না। এবার মা ফাটে দিন গেছে গা খায় না, এখন কেছে যে আলাই দেওয়া, আমরা আলাই দেওয়া না হওয়া পর্যন্ত মা ভাত খেত না। পরে আমার যে স্ত্রী আছে না ওর কিছু গয়না ছিল আসি, মানে বলতে কানের ফুল ছিল দুজোড়া, তো এগুলা কি করছি এই আমি আর আমার স্ত্রী যুক্তি করে বিক্রি করছি।
আচ্ছা
আমি কি করছি একটা সানের ফাতিল একটা ড্যাগের এই বাতের ফাতিল কিনে আনছি, কিনে আনার পরে দিয়ে আমি আলাই দেখ খাওয়া শুরু করছি। শুরু করে দিয়ে ওই ফুলগুলা বিক্রি করলাম 4,000 টাকা।
আচ্ছা
1,000 টাকা ডাল চাল হাড়ি পাতিল মিলাই এগুলা কিনছি, বাকি রইল 3,000 টাকা। 3,000 টাকার মধ্যে আরো 1,000 টাকা খরচ হয়েছে মানে খাওয়া দাওয়া।
মানে আপনি চেষ্টা করতেছেন এখন আলাদা হয়ে যেতে হবে, যেহেতু মা খাওয়া দাওয়া করতেছে না, সুতরাং আলাদা হয়ে যেতে হবে।
আলাদা হয়ে যেতেছি, আলাদা হয়ে যাওয়ার পরে বাকি রইল আর 2,000 টাকা। 2,000 টাকার মধ্যে 900 টাকা দিয়ে একটা সাইকেল কিনছি।
সাইকেল
সাইকেল কিনছি।
সাইকেল তো একটা দিয়েছিল আপনাকে শ্বশুর বাড়ি থেকে নাকি দেয়নি?
হ্যাঁ হ্যাঁ দিয়েছিল।
ওটা কি করেছিলেন?
ওটা এই মাসখানে নষ্ট হয়ে গেছিল তো বিক্রি করে দিছি। পরে এখন এই 900 টাকা দিয়ে 900 টাকা দিয়ে একটা সাইকেল কিনছি, বাকি রইল 1,100 টাকা দিয়ে। এই 1,100 টাকা দিয়া একটা ব্যবসা শুরু করলাম। 1,000 টাকার মাল নিলাম কসমেটিক, কসমেটিক মাল গুলা যেগুলো তো ওগুলো চিনি নি, ঠিক আছে এই কসমেটিক মাল কিনলাম। তো এই ব্যবসাটা আমার এক বোন জামাই করে এবং কি আমার যে শ্বশুর বাড়ি, শ্বশুর বাড়ির একজন করে, ওটা সম্পর্কে মোটামুটি একটু আইডিয়া হয়ে গেছে। তো এই ব্যবসাটা করা শুরু করলাম, এক দেড় মাস করছি, করার পরে মোটামুটি ভালোই লাভাইয়ে।
তখন কি আলাদা হয়ে গেলেন ফ্যামিলি থেকে?
হ্যাঁ আলাদা হয়ে গেছি।
আচ্ছা
একদম পুরো আলাদা। তখন আমি যে কসমেটিক মালগুলো নিয়ে যাই প্রতিদিন 8-10 কেজি চাল হয় এবং কি প্রতিদিন 300-400 টাকা কিংবা 500 টাকা মতন বিক্রি হয়।
আচ্ছা
বিক্রি হইলে ওইখানে লাভ হয় 500 টাকা দিয়ে বিক্রি হয়, সেখানে করে ম্যাক্সিমাম লাভ হবে 300 টাকা। আর যে 8-9 কেজি চাল হবে রিফোরা ডিলার, সেভাবে চলতেছি মোটামুটি। আর ব্যবসাটা আস্তে আস্তে বাড়াইতেছি, বাড়াইতে বাড়াইতে ব্যবসার মধ্যে মাল তুললাম প্রায় 5,000 টাকার মাল তুললাম, বিভিন্ন আইটেমের বিভিন্ন রকমের। হ্যাঁ এখন যে কেউ দোকানে মাল আয়া পছন্দ করবো। আর একটা বক্স বানাইছি কাজ দিয়া বড় বড় মানে মোটামুটি চলতেছি চলতেছি।
ফেরি করেন? বাড়ি বাড়ি ফেরি করে বেড়ান?
ফেরি করি।
আচ্ছা
ঠিক আছে। এখন নিজে কায়াটায়া আর এক মনের মতন চাল দল হয়েছে, টাকাও অন্তত 1,000 টাকার মতন জমা লাইছি। আর ব্যবসা অনেক বড় করে লাইছি আগের, এই 1,100 টাকা দিয়ে অনেক বড় করে লাইছি। করতে 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 হঠাৎ করে রোজার ঈদ চলে আসছে।
আচ্ছা
রোজা ঈদের করছি, করার পরে দিয়ে একদিনে লাভ হয়েছে ঠিক আছে 800 টাকা লাভ হয়েছে। এইভাবে দিন কাল যাইতেছে। আমার বাপে আর আমার বড় ভাই বা চাষারা যেমনি চলে আমি মোটামুটি এরা সাথে চলতে পারবো এরকম ভাবি। এখন আমার যে অসুখটা আছে না, এই অসুখটা হঠাৎ করে ডাক্তারে নিষেধ দিছিল যে সার্কেল পারা যাইব না, এই অসুখটা হঠাৎ করে মানে খুব বেশি রকম বেড়ে গেছে।
বিরতির সময় হয়ে গেল আরো একবার, ছোট্ট আরেকটা বিরতি নেব 5 মিনিট পর। রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবতে আমরা ফিরে আসছি শেষবারের মতো, সঙ্গে থাকুন। রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। 40 কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিং জয় করেছে বিশ্ব বাজার। মনে রেখো রয়্যাল টাইগার জিতবেই, সুন্দর আগামীটা তারা গড়বেই। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ। একেবারে শেষের দিকে আরো একবার ওয়েলকাম, আরো একবার স্বাগত রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবতে। যারা এতক্ষণ পর্যন্ত রাত জেগে অনুষ্ঠানটির সঙ্গে আছেন, যারা কাঞ্চনের জীবনের অপ্রিয় সত্যগুলো হজম করছেন, তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই। কারণ এই অনুষ্ঠানটি যারা শোনেন তারা অনেক সময় নিজের মস্তিষ্কের জায়গাটিতে, নিজের বিবেকের জায়গাটিতে বিভিন্ন রকমের প্রশ্নের সম্মুখীন হন, অনেকেই সহজভাবে নিতে পারেন না। সেই অর্থে আমরা আসলে বলতে চাই যে এই অনুষ্ঠানটিকে সহ্য করা, হজম করা। যাই হোক প্রিয় শ্রোতা, আমরা কথা না বাড়িয়ে কাঞ্চনের কাছে আবারও ফিরছি। হ্যাঁ কাঞ্চন, যেখানে বলছিলেন আপনি সেখান থেকে আমরা আবার শুনতে চাই। তারপর
তারপর আমি হঠাৎ করে ব্যথা পাই। ব্যথা হওয়ার পরে যে আমার দু বোন জামাই আছে, যারা আছে ভাই বোন আছে, সবার সাথেই আলোচনা করছি যে এই জিনিসটা লিয়ে। তো আমি প্রতিটা সময় আমার অনেক কষ্ট হয়, আমি মানে মনের জিদ দিয়ে কাজগুলা করতেছি, কিন্তু আমার সারা দু অন্য কই কেউ হয় আমার মনে হয় আমি যতটুকু কাজ করতেছি এতটুকু যে পারবো। তো এবারে এক জায়গায় কইতে 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 মার সাথেও কইলাম, মার সাথে মানে একটু আডু কথা শুরু করতেছে আসি।
আপনি যে ঘটনাটা ঘটালেন মার সঙ্গে, তারপরে কি মার কাছে মাপ চেয়েছেন?
না, মাপ চাইছি না।
তারপরে মাপ চাননি?
মাপ চাইছি না, মাপ চাইছি একেবারে লাস্ট মুহূর্তে আসি। তারপরে কইছি যে বলে এরকম আমার কোন সমস্যা, আমার আমার মেরুদণ্ড মধ্যে ব্যথা ভাই, এখন কি করা? চিকিৎসা মোটামুটি করছি। আমার আমা কইতেছে যে তোর আমি ভালো করাম, তোর আমি ভালো করাম, তুই যদি আমার কথাবার্তা শুনোস। আমি বলছি হ্যাঁ ঠিক আছে, পাশে যা করছি না করছি সম্পূর্ণ ভুল করছি, এখন তুমি আমার কি করবো করো। আমার আম্মা কইতেছে আমার কথা শুনো লাগবো, আমার আমি যা কই তা বুঝতে হবে, আমি যা জায়গায় কই জায়গা যাইতে হইবো। আমি বলছি যে ঠিক আছে, তুমি যা জায়গায় কই জায়গা যাই, এখন মার কথা না শুনলে আমার কাছে এই মুহূর্তে নাই টাকা, চিকিৎসা করতে অনেক টাকা লাগবো, মা বাবার কথা না শুনলে তো আমার চিকিৎসা হইব না। আমি বলছি আচ্ছা ঠিক আছে। মা কইতেছে কতরে একজন হুজুরের বাইরে পাঠাইম, মানে একজন পীরের কাছে আমার পাঠাইবো, ওইখানে গেলে তুই ভালো হয়ে যাবি, ওইখানে দুজু আল্লাহর রহমতে হুজুরের দোয়া দিজু, ভালো না হস তাহলে তোরে হুজুর দু বিদায় দে, তাহলে বিদায় লিয়ে তোরে পরে চিকিৎসা করাম, ভালো চিকিৎসা যেখানে যাওয়া লাগে না লাগে সম্পূর্ণ করাম। আমি বলছি আচ্ছা ঠিক আছে। তখন আমার আম্মার কাছে কিছু টাকা ছিল, এটা আমার আম্মা আমার আম্মার ব্যক্তিগত টাকা আসি ছিল, ওই টাকা বাস টাস কইরা 2,500 টাকা মতন আমার দেয়া, আমি ওই হুজুরের বাড়িতে যাই। এই হুজুরের একটু ব্রেকে যাই, হুজুরের বাড়ি যাওয়ার আগে যে আমার সবকিছু যাওয়ার আগে দিয়ে আমি আমার আম্মার কাছে ফা ধুই দিয়ে আর আব্বার কাছে দুই দুজনের একখানো দাঁড়া করে আর দুই মাপ সায়া, মানে মাপ চাইছি যে আমি যে ভুল করছি তুমি আমার মাপ করে দাও, ঠিক আছে তোমরা তো মাপ না করো, তাহলে আমি আর বাঁচতাম না, আমার মাপ করে দাও, আমি আর জীবনে এই ধরনের ভুল করতাম না। তখন আমার দৈরা আমার মাতা দৈরা আমার আব্বা আম্মা দুজন আমার দৈরা কান্দিয়ে দিছে, মানে তখন করে জোরে জোরে কান্দা শুরু হয়েছে, অনেক জোরে জোরে কান্দা শুরু হয়েছে। আমার আব্বাই কইতেছে যা ফুজ তুই যা ওইখান থেকে আসার পরে দে, গোয়ার বাড়ি থাকলে থাকবো না থাকলে নাই, হুজুর আল্লাহ সুস্থ না হস, তাহলে যা লাস্ট যা করার করে দেখে দাও, আমার গোয়ার বাড়ি থাকলে থাকবো না থাকলে নাই, যা করার আমি করে দেব। আমার আম্মা বুঝলে আমার বহু ধরে লিয়ে কান্দাছে, মানে আমার লিয়ে অনেক গর্বিত করতে আসি, আমার লিয়ে সংসার আমাদের আশা ভরসা একটা কামাই রুজির একটা ইয়া। তো পরে সবার দোয়া টুয়া লইয়া বাড়ির ময়মর বিজার সবার দোয়া টুয়া লইয়া গেলাম, যাওয়ার পরে দে হুজুরের বাড়িতে গেলাম, এখানে হুজুরের বাড়িতে গিয়ে কিছু শিন্নি দিছি, শিন্নি দেওয়ার পরে দে হুজুরের কাছে আমার ঘটনা কইলাম যে হুজুর আমি তো এরকম ব্যথা পাই, আমার অনেক জায়গায় চিকিৎসা করছি আমার রোগটা ধরা পড়ে না, কি ব্যথাটা পাই এটাও কইতে পারি না, শুধু মাজার মাঝে ব্যথা পাই, এখন আমি আপনার এখানে আইসি কিছুদিন থাকতে এবং কি আমার দুটো খেয়াল করেন সুস্থ হওয়ার আশা প্রশ্নে একটা কথাবার্তা কইছে আছি হুজুরের সাথে। হুজুর কইছে আছে ঠিক আছে, তাহ মসজিদে নামাজ টামাজ পড়া পড়বা, এই মাজারে যাইবা গিয়া আসন টাসন দিবা, ঠিক আছে হুজুরের বাড়ির নিয়মকরণ শিখাই দিল। তো থাকতেছি কইতাছি 8 দিন লাগাত হুজুরের বাড়ি থাকছি, থাকার পরে দে আমার যে ব্যথাটা ফাইতাম মেরুদণ্ডের মধ্যে এটা একদম ব্যথাটা ফাইতাছি না, একেবারে গেছে গা। বাড়িতে মোবাইল করছি যে আমার তো বেতাটা যে বেতাটা পাইতাম এই বেতাটা গেছে গা, এখন তো বেতা পাইতেছি না, এখন তো আমি মোটামুটি ভালো। তা 8 দিন পরে হুজুরের বাড়ি হচ্ছে গেল চট্টগ্রাম, চট্টগ্রাম থেকে আমাদের এলাকায় চলে আসছে হুজুর, দাওয়াতে আসি হুজুরের বাড়ি থেকে, আমি হুজুরের বাড়িতে, হুজুর এসে আমরা দেশে 8 দিন পরে হুজুর জনে আছে আমারও কোনো বেতা নাই, হুজুরের বাড়িতে টুকটাক কাজ করতেছি। আবার আমার নতুন অবস্থায় আমি গিয়ে ফুরছি হুজুরের যে গড়টা আছে না, গড়ডার পাশে দিয়ে একটা বেড়া আছে, বাউন্ডারি আছে, ওই বেড়াটি বান টান দিতে আসি, ওই জায়গা সহজে কেউ ঢুকতে দেন। আমি নতুন অবস্থায় আমার মন টন একটু ভালো দেখছে, হুজুর জানি না কেন লেগে দিছে ক্লিয়ার বলতে পারি না, ওই জায়গা দিয়ে কাজ টাজ করতেছি। 10-12 দিন পরে দিয়ে এই জায়গাটার মধ্যে আমার একটা ব্যথা করে, একটু একটু করে ব্যথা করে, ওই ব্যথাটা আস্তে 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 দিন যাইতেছে, দিন যাইতেছে, মানে এটা বড় হইতেছে, বড় হইতে 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 এক পর্যায়ে করে এত বড় হয়েছে, মানে এতটুকু বড় হয়েছে, এখন এত বড় হয়েছে মানে আমি সুজো হইয়া হাঁটতে পারি না, মানে এদিকে ব্যাকা হয়ে হাঁটার লাগে, ডান চেড়ে একটু ব্যাকা হয়ে হাঁটার লাগে, মানে এদিকে একটা টিউমারের মতন হয়েছে গা, ভিতরে ফাট না, মানে সাত পড়লেও মানে এদিকে ফুলে তাহে। সেটা হচ্ছে হুজুরের বাড়িতে গিয়া, তো পরে ফুজুরে দেখাইছি 23 দিন পরে, এটা হওয়ার 23 দিন পরে ফুজুরে দেখাইলাম। দেখানির পরে দে হুজুর আরেকজন ওনার বাড়ির বিশ্বাসজাত একজন লোকরে ডাক দিয়া কইল যে এই হেলিম এটা দেখো তো এই ছেলেটার কি হয়েছে না হয়েছে, ঠিক আছে এটা কালকে তুমি হাসপাতালে লিয়ে যাবে ছেলেটারে নিয়া, এটা তুমি ভালো কইরা পরীক্ষা নিরীক্ষা কইরা আইনা পরে আমার জানাইবা কি হয়েছে না হয়েছে, সম্পূর্ণ ক্লিয়ার কাট আমার জানাইবা। তো হেলিমে আমার হাসপাতালে নিয়ে যায়, নিয়ে গিয়া পরীক্ষা করায়, পরীক্ষা করানোর পরে দে আমার ধরা পরে হচ্ছে টিবি, আমার টিবি হয়েছে, টিবিটা হয়েছে যে স্পাইনাল টিবি কয় হেটার বলে, স্পাইনাল টিবি হয়ে আমার একদম মেরুদণ্ডের মধ্যে ধরছে। হুজুরের কাছে কইছে, হুজুর এই ছেলের তো পরীক্ষা নিরীক্ষা হওয়ার পরে দে রিপোর্ট আইছে টিবি ধরা পড়ছে। তখন ওই টিউমারটা যার কাছে পরীক্ষা নিরীক্ষা করছি ওই ডাক্তারে কইছে অপারেশন করে লাইতেই হবে, অপারেশন করে লাইবে। তখন তো অপারেশন করলে তো অনেক টাকার দরকার। এখন তো বাড়িতে ফোন করলাম, এখন তো যে সবাই কান্নাকাটি লাগছে যে অপারেশন করা লাগবো, অপারেশন করলে তো অনেক টাকা পয়সা লাগবো, এখন কেমনে কি করা। তো হুজুরের কাছে কইলাম, হুজুরে তাৎক্ষণিক ভাবে আরেকজন ডাক্তার আছে, ওনার সেও বড় ডাক্তার আছে বিদেশ থেকে, প্রথমে ওনার কাছে নিয়ে যাওয়ার কথা আছে, পরে উনি বিদেশ গেছে কাছে কি আইসে না, পরে উনি বাদে আইসে, পরে ওনার আবার দেখাইছি বিদেশ থেকে আইসে হেরে দেখাইছি নে দেওয়ার পরে উনি বড় ডাক্তার, উনি কেছে না এটা অপারেশন করলে সমস্যা হইব, আরো এটা অপারেশন করা যাইব না, তুমি আগে অন্তত কমপক্ষে টিবির ওষুধ দুই মাস খাওয়ার পরে যে তুমি এটা যদি চিন্তা ভাবনা করো অপারেশন করার, আর যদি বেতাটা বাড়ে তখন, আর যদি বেতা না বাড়ে তাহলে অপারেশন করার কোন দরকার নেই। তখন হুজুরে কইতেছে যে টিবির ওষুধ নির্ধারিত এক জায়গা থেকে খাইতে হইব, ডাক্তারও কইতেছে নির্ধারিত এক জায়গা থেকে ছয় মাস একটা কোষ খাইতে হইব, ঠিক আছে। তখন হুজুরে তো হুজুরের কাছে আলোচনা করলাম, হুজুরে কইতেছে আমি মনে করি যে তোমার বাড়িতে গিয়া তোমার নির্ধারিত জায়গা থেকে ওষুধ খেলি ভালো হয়। তখন আমি আসলাম বাড়িতে, বাড়িতে গেছি বালা খালি শুধু মেরুদণ্ড মাঝে ব্যথা পাই, এখন ওইসি টিউমার, এক টিউমার হয়েছে
অনেক মেরুদণ্ডের ভিতরে, টিউমার
জি মেরুদণ্ডের ভিতরে।
আচ্ছা আপনি এখন কিছু করতে পারেন? আপনি তো এই অবস্থায় এসেছেন আমাদের এখানে, এখন কিছু করতে পারেন নাকি বেকার বসে আছেন?
এখন এখন বেকার বসে আছি,
কিছু করতে পারেন না। তো কেন মানে এই জীবনের যে অপ্রিয় সত্যগুলো, আজকে মার সাথে খারাপ ব্যবহার, আপনি এরকম একটা অবস্থার মধ্যে আছেন, কেন বলতে আসলেন আমাদের কাছে?
বলতে আসছি যে আমি আমি যে আমার মার সাথে অপরাধটা করছি, ওই অপরাধটা আমার মনে হইতেছে যে আমার মাই দুজু মাফ করে তাহে আমার আল্লাহ মনো মাফ করছে না, আল্লাহ মনো আমারে ক্ষমা করছে না, দেখি আমার জীবনটা মধ্যে এত আল্লাহ নিজেই যে আল্লাহ একটু ক্লারা সাদা দেয়।
এটি আপনি বিলিভ করেন, এটা আপনি বিলিভ করেন, এটা বিশ্বাস করেন যে আপনি হয়তো মা মাফ করেছে কিন্তু আল্লাহ তো ক্ষমা করেনি?
জি এটাই এটাই বিশ্বাস করি যে আল্লাহ হয়তো মাফ করে নাই। যে একটা গজলে শুনি কিংবা মানুষের মুখে শুনি যে এই এই পৃথিবীর মধ্যে সবচাইতে আপন বেশি হচ্ছে মা, মার সাথে খারাপ ব্যবহার হলে কুদাই সহে না, মা বাবাকে দুঃখ দিলে যেজন চলে না, এটাই মনে আমার হয়েছে। আসলে আল্লাহ নিজেই সহ্য করছে না, সহ্য না করে মনে আমার মানে জীবনে এগুলা ঘটতেছে। আসলে আমি বলবো যে কেউ যেন আমার মতন মা বাবার সাথে, মা কেন শুধু খালি মা কেন, মা বাবা যারা বড়জন, যারা আত্মীয় স্বজন, যারা বড়জন আছে তাদের সাথে কারোর সাথে যেন ব্যবহার খারাপ না করে, ভালো আচরণ করে, তাহলে আমার মতন এরকম ভুল যেত কেউ না করে। আমি এটা এরকম ভুলটা করে আমি এখন আমার জীবনে অনেক পস্তাইতেছি, অনেক ভুলের মাশুল দিতেছি আমার মনে হইতেছি।
প্রিয় শ্রোতা, এই ছিল কাঞ্চনের জীবনের অপ্রিয় সত্য। এই মুহূর্তে আমরা সরাসরি চলে যেতে চাই আমাদের অনুষ্ঠানটির যিনি মানসিক বিশেষজ্ঞ হিসেবে কাজ করে যাচ্ছেন, সাইকিয়াট্রিস্ট ডক্টর তাজুল ইসলামের কাছে, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর তিনি। ডক্টর তাজুল ইসলাম, কি বলবার আছে আপনার?
সম্মানিত শ্রোতাদের স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অতিথি কাঞ্চন। গতানুগতিক কাহিনী তো এটা ভিন্ন রকমের কাহিনী। আমি মূলত একজন সাইকিয়াট্রিক মনোরোগ বিশেষজ্ঞ। এই যে মানসিক রোগী আমাদের কাছে যে প্রচুর আছে, সেই মানসিক রোগীগুলি ক্ষেত্রে আমাদের অনেকেরই ভুল ধারণা থাকে এবং তাদের জীবনটা যেমন খুব হয়রানির ভিতরে দিয়ে যায়, অবহেলার ভিতরে যায়, তাদের পরিবাররাও নিয়ে দোকানটি নিতে পারে। তারা সবাই অনেকে আছে যে আমার মেয়ে বা আমার ছেলে মানসিক রোগী, টাকা নিয়ে চিকিৎসা করতেছি, হয়তো ভালো হচ্ছে, তাকে কি দিয়ে দেওয়া যাবে অথবা দিয়ে দেওয়ার পরে কি অবস্থা হবে। কাঞ্চনের কথাটা ঘটনাটা থেকে আমরা সেই একটা সৃষ্টি পাচ্ছি যে ওরা থেকে স্ট্রাগল করে বড় হয়েছে, কিন্তু যখন সে বিয়ে করলো বাসাবাসে সে নিতে পারলো যে তারা হোয়াইট মানুষ হয়ে গেছে। সাধারণত যেটা হয় আমাদের দেশে মানসিক রোগীকে আমাদের দেশের মানুষ যেভাবে মানে বিনা চোখে দেখে, মানে খারাপ চোখে দেখে, এটাকে যত মানে কোনোভাবেই এই দিকে মানা যাবে না, এটাকে ভালো করা যাবে না, এরকম যে দৃষ্টি দেখে এটা একদম ঠিক না। শারীরিক রোগে যেমন চিকিৎসা আছে, মানসিক রোগেরও খুব ভালো চিকিৎসা আছে। কিন্তু মানসিক রোগীদের ব্যাপারে আমাদের একটা অবহেলা এবং ঘৃণা দৃষ্টি আছে, বা এক ধরনের অন্যরকম দৃষ্টিভঙ্গি, যেটা আমাদেরকে আমার মনে হয় সমাজের মানুষকে খুব বদলাতে হবে। আর কাঞ্চনকে আমি ধন্যবাদ দিচ্ছি যে সে তার ওয়ার্কে এখন পর্যন্ত রেখেছে। সে নিজে ভাবতেছে যে আমার মনে তো এরকম হতে পারতো, এই দৃষ্টিভঙ্গি থাকা ভালো। কাঞ্চনের মায়েরও সেটা থাকার উচিত। যারা অনুষ্ঠানটা শুনছেন তাদেরকে আমরা বলতেছি, মানসিক রোগী মানে এই নয় যে সে তার কাজ করতে পারবে না, চাকরি করতে পারবে না, সে বউ হইতে পারবে না, বা সে স্বামী হতে পারবে না। আমি কাঞ্চন কারটা কথা বলি, তোমার মার সঙ্গে তুমি যেটা করেছো সেটা হতে পারে, এটা অনেক সময় হয়ে যায়। এটার কারণে যে তোমার এই যে এখন পিঠে ব্যথা, এটা আমরা সবগুলো ভুল ধারণা। এটা ঠিক, মায়ের সঙ্গে যদি তুমি খারাপ আসন তো এটা তো মার কাছে ক্ষমা চাবা, কিন্তু ওই কারণে তুমি তোমার পিঠে ব্যথা উচিত না। তোমার পিঠে ব্যথারও একটা কারণ আছে এবং সেটার চিকিৎসা আছে, তুমি সেটার চিকিৎসা নাও। আমি সবাইকে অনুরোধ করবো যে কাঞ্চন সহ যে মানসিক রোগী হলেই তাকে বিয়ে করা যাবে না, অথবা তাকে নিয়ে সংসার করা যাবে না, অথবা মানসিক রোগ একেবারেই চিকিৎসার জন্য তারা ভালো হয় না, এই ধারণার জন্য সবাই মাথা থেকে সরিয়ে দেয়। শারীরিক রোগের মতোই মানসিক রোগকে দেখতে হবে। কাঞ্চনকে আবারও বলতেছি, তুমি তোমার ওয়াইফ নিয়ে আমাদের কাছে আছে, তাকে আমরা চিকিৎসা দিব, এবং তোমারও যে ব্যথা পিঠে ব্যথা সেটাও চিকিৎসা দিতে নাও, এবং মার সঙ্গে তুমি একটা সমঝোতা করার চেষ্টা করো। তোমার ওয়াইফ যখন মানসিক ভাবে চিকিৎসা করে ভালো হয়ে যাবে, তখন আশা করা যায় তুমি মাও তোমার ওয়াইফকে গ্রহণ করে নেবে।
অনেক অনেক ধন্যবাদ ডক্টর তাজুল ইসলাম।
আপনাদের সবাইকে ধন্যবাদ।
প্রিয় শ্রোতা, বেশ কিছু টেক্সট পড়তে চাই যারা এতক্ষণ ফেসবুকে বিভিন্নভাবে মন্তব্য করেছেন ওকে নিয়ে, মানে কাঞ্চনকে নিয়ে। নজরুল চট্টগ্রাম থেকে লিখেছে, ভাই আমি কাঞ্চনের জীবনের বড় কোনো অপরাধ খুঁজে পেলাম না, তারপরও মায়ের সাথে ঘৃণ্য ব্যবহার করার জন্য সে স্বীকার করেছে, ক্ষমা প্রার্থনা করেছে বলে ধন্যবাদ জানাচ্ছি। শিলা ফার্মগেট থেকে, কাঞ্চনকে ভালো মনের মানুষ বলেই মনে হচ্ছে, এ কারণেই পারিবারিক অপরাধকেও সে আসলে বড় মনে করে এখানে কনফেস করতে এসছে। মেহেদি কিবরিয়া ভাইয়া, স্টোরিটা খুব সুন্দর, তবে ওর জীবন অপরাধের চাইতে জীবনযুদ্ধটাই বেশি। নুসরাত, কাঞ্চনের জীবনটা সত্যি অনেক কঠিন, ওর মা এবং সৃষ্টিকর্তা যেন ক্ষমা করে দেন। সুজন লিখেছে, ভাইয়া জেবিএসবিতে আরো দুর্ধর্ষ স্টোরি চাই। দেখুন, আপনি হয়তো এন্টারটেইনের জায়গা থেকে বলেছেন, কিন্তু আমাদের এই অনুষ্ঠানটার মোটো হচ্ছে ছোট ছোট অপরাধ কিংবা বড় অপরাধ যাই হোক না কেন, অপরাধ কিন্তু অপরাধ। একটা অপরাধ আপনাকে প্রাশ্চিত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেবে, একটা অপরাধ আপনার পুরো জীবনকে নষ্ট করে দিতে পারে। যারা অপরাধ করেন তারা এখানে এসে কনফেস করেন। আজকে হয়তো সেই রকম মানে একেবারে রগরগা মারমার কারকাট স্টোরি আপনি হয়তো শুনতে পাননি, কিন্তু তারপরও আমরা বলবো যে অপরাধটি কাঞ্চন তার মায়ের সঙ্গে করেছে সে অপরাধের জায়গাটিতে নিজেকে একবার কল্পনা করে দেখুন, আপনি কি করতে চান এমন অপরাধ? যদি করতে না চান তাহলে আমরা বলবো যাহা বলিব সত্য বলিব সাকসেস। আমরা এই এই জিনিসটাকেই বারবার নক করতে চাই আমাদের যাহা বলিব সত্য বলিব থেকে। প্রিয় শ্রোতা, আজকের মতো আমরা শেষ করছি। আজকের মতো পর্দা নামছে রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব। তবে তার আগে আমরা এই সপ্তাহে যিনি আমাদেরকে চিঠি বা মেইল পাঠিয়েছেন সেই চিঠি এবং মেইলটি আমরা শুনবো মঞ্জুরের কাছ থেকে, তারপর আমরা বিদায় নেব। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
আমি সোহাগ, ঢাকা থেকে লিখছি। আমি বর্তমানে একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি। আমি যখন এসএসসি পরীক্ষায় অংশ নেয়ার জন্য টেস্ট পরীক্ষা দিচ্ছিলাম, তখন আমার পেছনে বসা বন্ধুটি আমার কাছে কয়েকটি প্রশ্নের উত্তর জানতে চেয়েছিল। আমি ওকে সঠিক উত্তর না বলে ভুল উত্তর বলে দিয়েছিলাম। পরে ওই বন্ধুটি টেস্ট পরীক্ষায় ফেল করে এবং এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারেনি। আমার কারণে ওর একটি বছর নষ্ট হয়ে যায়। এ বিষয়টি যখনই মনে পড়ে তখনই নিজেকে খুব অপরাধী মনে হয়। আমি আমার ওই বন্ধুর কাছে ক্ষমা চাচ্ছি আর সবাইকে অনুরোধ করছি, আমার মতো অপরাধ কেউ যেন আর না করে।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। ধন্যবাদ আপনাকে উপলব্ধির জন্য, ধন্যবাদ মঞ্জুরকে পড়ে শোনানোর জন্য, এবং ধন্যবাদ লাখ লাখ শ্রোতা যারা এই মুহূর্তে কান পেতে আছেন, এবং এই অনুষ্ঠানটি শেষ করবার পরে যারা ঘুমোতে যাবেন, যারা তখন আমাদের সঙ্গে ছিলেন, এবং যারা জেগে থাকবেন দেশ এবং দেশের বাইরে থেকে, যারা তখন আরজে কিবরিয়া এবং এবিসি রেডিওর সাথে ছিলেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। আগামী রবিবার ঠিক রাত 12টায় আমি আরজে কিবরিয়া আবারও আপনার দরজায় করা নাড়ব আরও একজন বন্ধুকে নিয়ে, যিনি তার নিজের জীবনের ভুল স্বীকার করে বলবেন তার মতো অপরাধ এবং ভুল যেন আর কেউ কখনো না করে। এই অনুষ্ঠানটি শুনে সেই শিক্ষাই নেবেন। সে পর্যন্ত শুভরাত্রি।
ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব।